দোসরা জানুয়ারি 2016, বৈরাটি ইসলামিয়া মাদ্রাসা, ঈশ্বরগঞ্জ, কিশোরগঞ্জ। গুরুত্বপূর্ণ ইসলামী বায়ান পেশ করবেন শাইখুল হাদিস আরেফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব, দামত বরকতুল আলিয়া।
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه، أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم: من الدنيا المنوش دين دار جا كسو كاس كرمو كوري إردرا কেউ তো জান্নাতের দিকে চলছে, কেউ তো জান্নাতের দিকে চলছে, আর কেউ জাহান্নামের দিকে চলছে। যে আল্লাহকে যারা রাজি করে, আল্লাহকে যারা খুশি করে, কদম কদম নিঃসন্দেহে দেয়, জান্নাতের দিকে আগাইতেছে। আর যারা আল্লাহকে নারাজ করে, আল্লাহ তার হুকুমের বাইরে চলে, তারা হার কদম জাহান্নামের দিকে আগাইতেছে। মানুষকে আল্লাহ পাক জেলে জলাল মানবানু ক্ষমতা দিয়ে দিচ্ছেন যে মানুষ চাইলে জান্নাতের পথেও হাঁটতে পারে, মানুষ চাইলে জাহান্নামের পথেও যেতে পারে। পবিত্র কোরআনের মহান রব্বুল আলামিন বলেন: ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাল দুনিয়া। পবিত্র কোরআনে রব্বুল আলামিন বলেন, যে সকল বান্দারা আমার দেওয়া সীমার বাইরে চলে যাবে, আমার হুকুম আমার মর্জির পরোয়া না করে দুনিয়াকে সে প্রাধান্য দিবে, দুনিয়ার উপরে মরবে, দুনিয়ার স্বার্থকে বড় জানবে, আমি আল্লাহর হুকুমের পরোয়া করবে না, দুনিয়াই তার বড় জিনিস। এইসব লোকের ঠিকানা তো হবে জাহান্নাম। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আমার ভাই, দুনিয়ার জন্য তো আল্লাহ আমাদেরকে বানান নাই। আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন যে আমরা ঈমান বলা হব, জিকির বলা হব, আল্লাহর মহব্বত বলা হব, আল্লাহ পাকের বন্দিগির জিন্দগি বানাব, আমরা আল্লাহ পাকের কাজে থাকব, আল্লাহর সন্তুষ্টির কাজে মশগুল থাকব। রব্বুল আলামিন এই আসমান জমিন তামাম কায়নাতকে আমাদের খেদমতে মশগুল রাখবেন। এই সূর্য এটা কোনো এত বড় মাখলুক না, সূর্য এটা মানুষের খাদেম, চন্দ্র মানুষের খাদেম, এই সাত আসমান জমিন সব মানুষের খাদেম, সব মানুষের খেদমতে মশগুল আছে। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহ অনেক বড় আলেম, বহুত বড় ফকি মুফাসসির, বড় আরেফে কামিল ছিলেন। তিনি বলেন যে কেউ না হো রোজ আজল সে হো চুকি তকসিম কার, যে হ্যাঁ আমি এড়িয়ে গিয়ে অনাদিকালেই মহান রব্বুল আলমিন এটা সিদ্ধান্ত নিয়েছেন আমি মাওলার থাকবো, সারা জাহান আমার থাকবে, আমি মাওলার মহব্বতে মশগুল থাকবো, মাওলার ইয়াদে মাওলার বন্দিগিতে মশগুল থাকবো, তমাম জাহান সব আমার খেদমতে মশগুল থাকবে। কেউ না হো রোজ আজল সে হো চুকি তকসিম কার, মেন হো মালিক কে লিয়ে আর কুল জাহান মেরে লিয়ে। এজন্য যেই বান্দা আল্লাহর হয়ে যায় এই তমাম কায়নাতের সব কিছু তার খেদমত করাকে নিজের জন্য গর্বের বিষয় মনে করে, হ্যাঁ সম্মানের বিষয় মনে করে, আল্লাহ পাকের রহমত তার দিকে তুফান রূপে দিতে ছুটে আসে যে বান্দা আল্লাহ পাকের হুকুমের সামনে মাথা ঝুঁকিয়ে দেয়। এজন্য আমার মুর্শিদ কুতুব আলম আরিফুল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মাহমুদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে হর সাঁস আপনে মালিক পর ফিদা করো, এক সাঁস কে লিয়ে ভি এক সাঁস কে লিয়ে ভি আপনে মালিক কো নারাজ না করো, প্রতিটি নিঃশ্বাস মহান রব্বুল আলমিনের উপরে উৎসর্গ করো, এক মুহূর্তের জন্য রব্বুল আলমিনকে নারাজ করো না। আমার মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি বলতেন যেই বান্দা দুনিয়াতে এইভাবে জিন্দগি কাটায় সর্বক্ষণ এই চোখের দ্বারা আল্লাহকে রাজি রাখে, জবানের দ্বারা আল্লাহকে রাজি রাখে, আত্মা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আলো অন্ধকারে সর্বদা আল্লাহকে রাজি রাখে, খুশি রাখে, আল্লাহ পাক তাকে সিদ্দিকীনের মর্তবার ওলি বানায় নেন। শুনতেছেন ভাইরা, হ্যাঁ আমার ভাইরা জিন্দগি বড় মূল্যবান বড় দামি, যদি আমরা জিন্দগির কদর করি, এক একটা নিঃশ্বাস দামি, এক একটা নিঃশ্বাস বহুত বড় দামি বহুত বড় মূল্যবান। একশো বৎসর এক হাজার বৎসর জিন্দা ছিল কাফের মুশরিক অবস্থায়, এই মাত্র কালেমা শরীফ পড়ল এক মিনিট পরে মৃত্যু হয়ে গেল, কিন্তু প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল ইসলাম ইয়াহদিউ মা কানা ক্বাবলাহু, ইসলাম গ্রহণের সাথে সাথে ইসলামের জিন্দগির সমস্ত গুণ একসঙ্গে আল্লাহ মাফ করে দেন। বলল লা ইলাহা ইল্লাল্লাহ, বলল আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাথে সাথে পিছনের জিন্দগির সব গুণা একসঙ্গে একদম সম্পূর্ণ খতম সম্পূর্ণ মা। ভাই কালেমা কত বড় দামি জিনিস, কত বড় মূল্যবান। বিখ্যাত মহাদ্দেশ এবং ইমাম আবু নুয়াইম রহমতুল্লাহ আলাই তার লেখা দালালুন নুবুয়া কিতাবের মধ্যে লিখছেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল্লাহ সাল্লাহ ইসলামকে হত্যা করার জন্য খোলা তলোয়ার নিয়ে রাস্তায় বাইরেছেন, তো রাস্তায় বনি জোহরার এক লোকের সঙ্গে দেখা, তিনি বললেন যে উমর কোথায় যাচ্ছেন, বললেন যে মুহাম্মদের গর্দান কাটার জন্য। তিনি তখন বললেন যে আরে পয়লা তো নিজের বোন এবং ভগ্নীপতির খবর নেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তো তিনি বললেন যে মনে হয় যে তুমিও বিধর্মী হয়ে গেছো, তুমিও বাপদাদার ধর্ম ত্যাগ করছো, ভাই আমাকে রাগ করবেন আগে নিজের বোন ভগ্নীপতির খবর নেন, তার মানে চলে গেছেন নিজের বোন ভগ্নীপতির ঘরে। ঘরের বাইরের থেকে শুনলেন যে হালকা হালকা আওয়াজে কি জানি পড়তেছেন তারা। আমার প্রিয় বন্ধুরা আজীব মামলা আল্লাহ পাকের শান, আল্লাহু ইয়াজতামি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ পাক যাকে চান তাকে হেদায়েত দেন, তাকে নিজের বানান, নিজের দেওয়ানা বানান, নিজের পেয়ারা বানান, রহমতের পাত্র বানান। আল্লাহ পাকের কুদরতের খেল তো খেলা বুঝা বড়ই মুশকিল মামলা, বহুতই আজীব। তলোয়ার নিয়ে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান আনার জন্য যেতেছেন, রাস্তায় ক্ষিপ্ত হলেন ক্রুদ্ধ হলেন বোনের উপরে ভগ্নীপতির উপরে, দরজার মধ্যে জোরে জোরে আওয়াজ করতেছেন আঘাত করতেছেন, যখন দরজা খুলে দেওয়া হলো, গিয়েই ভগ্নিপতির উপরে খুব অত্যাচার শুরু করলেন। বোন ধরতে গেছেন, বোনকে মারধর শুরু করলেন। একদিকে ভগ্নিপতি রক্তাক্ত, এরপরে বোনকেও একদম রক্তাক্ত করে ফেলছেন। তার দামিয়া বজুহা, চেহারা একদম রক্তাক্ত হয়ে গেছে। হযরত উমরের বোনের, যার নাম ছিল ফাতেমা, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যখন আমি বোনের চেহারায় রক্ত দেখলাম, ফাস্তাহিয়াইতু, আমি লজ্জিত হলাম যে একটা মেয়ে মানুষের উপর আমি এভাবে অত্যাচার করছি। আই দোস্ত আই আম জন ভালে আতে ঘাট মিলিয়ে কুয়ো খুদ আপি বাতলাতে। আল্লাহ পাক যাকে হেদায়ত দিতে চান, হেদায়তের ঘাটি পর্যন্ত গায়েবী কুদরত আল্লাহ পাক নিজে টেনে পৌঁছে দেয়। আমার ভাইরা, হেদায়ত গায়ের জোরে অর্জন হয় না। জোর রাবুক জার জারি রাম গির রহম সোয়ে জারি আয়াদায় ফকির, গায়ের জোরে, হ্যাঁ, শক্তির জোরে, ক্ষমতার জোরে, জ্ঞানের জোরে, বুদ্ধির জোরে, পয়সার জোরে কেউ কোনোদিন হেদায়ত পায়নি। নমরুদ বড় ক্ষমতাওয়ালা ছিল, ফেরাউন বড় ক্ষমতাওয়ালা ছিল, কারুন বড় পয়সাওয়ালা ছিল, আবু লাহাব আবু জাহাল বড় নেতা ছিল, কিন্তু হেদায়ত তো নসিব হয়নি। বেলাল রাজিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, কালো রঙের এক চামড়াওয়ালা অসহায় মানুষ, কিন্তু আল্লাহ পাক ইমানের দ্বারা, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মহব্বতের দ্বারা কত ঊর্ধ্বের মাকামওয়ালা বানাইছেন। সারা জাহানের রাজা বাদশাহদের রাজমুকুট এবং সিংহাসনের চেয়ে হযরত বেলালের পায়ের তলার একটা ধুলার দাম কোটি কোটি গুণের চেয়েও বেশি। খুদ না থে জো রাহ পর আওরো কে হাদি বন গয়ে, ক্যা নজর থি জিসনে মুরদু কো মসিহা কর দিয়া। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নজর যারাই পাইছেন, আল্লাহ আল্লাহ, ফেরেশতাদের চেয়ে ঊর্ধ্বের মকাম তাদের নসিব হয়ে গেছে। ফেরেশতাদের চেয়ে ঊর্ধ্বের মকাম। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী ছিলেন। সাহাবীদের দুইটা তবকা, একদল সাহাবা একদম বড় মাপের, আরেকদল সাহাবা ছিলেন আরেকটু ছোট স্তরের। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাবির সাহাবা, বড় সাহাবীদের একজন। একবার জিবরিল আমিন মসজিদ নববীর মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের সঙ্গে মশগুল, এমন সময় আবু যর গিফারি মসজিদ নববীর সামনে দিয়ে যাইতেছিলেন, তো জিবরিল আমিন রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামকে বললেন, এই তো ইনি আবু যর যাইতেছেন। যে রসুল্লাহ সাল্লাহ তাল্লাহ আলী সাল্লাম বললেন, আওয়া তারিফুনাহু, যে আপনারা ফেরেশতারাও এই মদিনার বাসিন্দা এই আবু যরকে চিনেন? তো জিবরিল আমিন বললেন, হুয়া আসহারু হিন্দানা মিন শুহরতিহি ইনদাকুম, যে আপনাদের এই মদিনা বাসীর নিকট আবু যর যতটা পরিচিত, আসমানের ফেরেশতাদের নিকট তার চেয়ে বেশি পরিচিত এবং প্রসিদ্ধ। শুনতেছেন ভাইরা, ইজ্জত কাকে বলে? আমার ভাইরা, দুনিয়াতে কয়েকদিন নাম কামাই করলাম, দশ জনে নাম করলো আর এক হাজার জনে বদনাম করলো, একে ইজ্জত বলে? লিল্লাহিল ইজ্জতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, আল্লাহর সামনে যে মাথা ঝুঁকায় আল্লাহ তাকে ঈমানের দ্বারা ইজ্জত দেন, হ্যাঁ, সুন্নতের দ্বারা ইজ্জত দেন, তাকওয়ার দ্বারা ইজ্জত দেন, আল্লাহর মহব্বতের দ্বারা ইজ্জত দেন। হ্যাঁ, আল্লাহ পাক যাকে ইজ্জত দেন তার নামই পৃথিবী থেকে কেউ মুছতে পারে না। চেরা রেরা কেই জব্বর ফুরুজাত আরা কাস্তুফ জানাদ রিশাস বুসুজাত, আল্লাহ যার ইজ্জতকে বুলন্দ করেন, যে তার ইজ্জতে আঘাত করতে চেষ্টা করে সে অপদস্ত লাঞ্ছিত হয়, সে তার দুনো জাহান বরবাদ হয়ে যায়। মান আদালি বলিয়ান ফকত আজাদু বিল হারব, হাদিসে কুদসি রব্বুল আলামিন বলেন, আমি যার সঙ্গে দুস্তি করি আমার দোস্তের বিরুদ্ধে যে শত্রুরা লাগবে ওদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করে দিলাম। শুনতেছেন ভাইরা? এজন্য ইমানওয়ালা, তাকওয়াওয়ালা, আল্লাহর মহব্বতওয়ালা, আল্লাহর বন্দগিওয়ালা, আল্লাহর জিকিরওয়ালার এত বড় শক্তি যে লাখ কোটি সেনাবাহিনীরও সেই শক্তি নেয়। কেন? যে মহান রব্বুরা নিজে আল্লাহর দোস্তের সঙ্গে হয়ে যান। আল্লাহ পাক নিজের সমস্ত শক্তি নিয়ে নিজের দোস্তকে সাহায্য করতে শুরু করেন, ফের এর মোকাবেলা কার জন্য করা সম্ভব হবে? আল্লাহ পাক যাকে নিজের দোস্ত বানান, তো তার মোকাবেলায় শত্রুরা কিভাবে টিকতে পারে? একই উলম্মত মুজাদ্দিদুল্লাহ মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী বলেন, সাহাবায়ে কেরাম যারা ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর পর্যন্ত বানতেন, সেই সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসলে কাফেররা কোন ক্রমে টিকতে পারত না। কিসের কারণে? যে আল্লাহর সঙ্গে তাদের সম্পর্ক এত গভীর এবং নিবিড় ছিল, তাদেরকে যুদ্ধের ময়দানে দেখলে আল্লাহ পাক নিজের কুদরতার নুসরত সাহায্য তাদের সঙ্গে করে দিতেন, এজন্য শত্রুরা তাদের মোকাবেলা করা সম্ভব হইত না। ইনতাংসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আল্লাহর দিনের উপর অটল হও, আমি আল্লাহ তোমাদেরকে কদম কদম সাহায্য করতে থাকব, আমি তোমাদের কদমকে জমায়া দিব, আমি তোমাদের শক্তির যোগান দিব। শুনতেছেন ভাইরা? আল্লাহ তাআলা আমাদেরকে কামিল ঈমানওয়ালা হওয়ার তৌফিক দান করে। আজকে সারা বিশ্বে মুসলমানদের অপমান লাঞ্ছনা এই সব কিছুর মূল হচ্ছে যে মুসলমান আর আল্লাহ রসুল থেকে আজকে বহু দূরে। হ্যাঁ, মুজাদ্দিদুল্লাহ মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির বিখ্যাত খলিফা ফাজা আজিজুল হাসান মরজুম রহমতুল্লাহ আলী বলেন, ওয়াদায়ে গালবাহ মুমিন কে লিয়ে কুরআন মে, যে আল্লাহ পাক তো পবিত্র কোরআনে ওয়াদা করছেন যে ঈমানওয়ালা দুনিয়ার যে কোনো প্রান্তে থাকবে, আল্লাহ পাক ঈমানওয়ালার মাথা উঁচু রাখবেন, তাকে উচ্চ আসন দান করবেন, তাকে সারা বিশ্বে সব জায়গায় বিজয়ী করবেন। ফের যত গালিবৃহি কুছ কসর হয় ঈমান মে, হে মুসলমান আজকে তুমি লাঞ্ছিত হব দোস্ত অধপতিত, কি কারণে? নিঃসন্দেহে আল্লাহর সঙ্গে তোমার সম্পর্কের ক্ষেত্রে কোন ত্রুটি আছে। আল্লাহর সঙ্গে সম্পর্ক তার ভালো থাকবে, আল্লাহ পাক ওয়াদা করছেন যে আমি আমার বান্দাকে দেখব, ওর ভালো মন্দ দেখব, ওর সংকটে আমি ওর সঙ্গে থাকব, বিপদে ওর সঙ্গে থাকব। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক জাল্লা জালালুহু মানাবালু বলেন, যেই বান্দা আমার পূর্ণ অনুগত বাধ্যগত হয়ে চলবে, সব জায়গায় আমার কথা রাখবে, আমি যে কোনো সংকটে পড়লে এই বান্দাকে আমি সাহায্য করে উদ্ধার করব এবং ওর রিজিকের ইন্তজাম কল্পনাতীত ভাবে আমি করতেই থাকব। শুনতেছেন ভাইরা? আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি ঈমানওয়ালা হওয়ার তৌফিক দান করে। ওয়াদায়ে গালবাহ মুমিন কে লিয়ে কুরআন মে, ফির যত গালিব নহি কুছ কসর হয় ঈমান মে। কি আসান মামলা এই পৃথিবীতে রব্বুল আলামিন আমাদেরকে দান করছেন। পবিত্র কোরআনে রব্বুল আলামিন বলেন, এই সারা জাহান এই সবটা তোমার আরামের জন্য, এই সমস্ত খাবার দাবার হাওয়া বাতাস সারা বিশ্বের নেয়ামত তোমার, কুলু বিরিজকি রব্বিকুম ওয়াশকুরুলা, তোমার মাওলাটা খাও আর মাওলার শুকর গুজারি করো, শুকর গুজার বান্দা হও। আমরা তো শুকর গুজারি করি না। শুকর গুজারি কি? নেয়ামত খায়া, যিনি নেয়ামত দিলেন তাকে জিনা, তাকে চিনা এবং তাকে মহব্বত করা, তাকে ভালোবাসা, তার হইয়া জিন্দগি কাটাইয়া দেওয়া। নেই হো কিসি কা তো কিউ হো কিসি কা, উনহি কা উনহি কা হুয়া যা রহা হুঁ। সব সময় দিলে এক খেয়াল এক কথা যে আমি মাওলার, আমি আর কারো না, আমি মাওলার হয়ে আছি, মাওলার হয়ে থাকব, আর কারো দিকে নজর তুলব না, আর কারো কথা শুনবো না, যেই কথা আল্লাহর বিরুদ্ধে, হ্যাঁ আল্লাহর নাফরমানির পথে, এমন কথার ক্ষেত্রে আমি দুনিয়ার কাউকে পরোয়া করব না, কারো কথাই শুনব না, সারা দুনিয়াতে গুসা হোক ক্রুদ্ধ হোক আমাকে ত্যাগ করে দিক, তাতে আমার কিছুই আসে যায় না। সারা জাহাঁ খেলাফ পরওয়ানা চাহিয়ে মধ্যে নজর তো মর্জিয়ে জানা না চাহিয়ে, সারা দুনিয়া আল্লাহর কথা মানার কারণে যদি আমার বিরুদ্ধে যায়, যাক এতে আমার কিছু আসে যায় না, আমার তো নজর থাকবে এই কথার উপর যে আমার আল্লাহ রাজি তো, তিনি খুশি তো, যত মেয়েরা তো সব মেয়েরা ফলক মেয়েরা জমি মেয়েরি, আমার মাওলা খুশি থাকলে সবই আমার, আসমান আমার জমিন আমার সব কিছু আমার, আগর একটু নেই মেয়েরা তো কই সে নেই মেয়েরি, হে আল্লাহ আপনি যদি আমার উপর নারাজ হয়ে যান আমার সব ধ্বংস সব বরবাদ সব সরকার হয়ে যায়। আল্লাহকে রাজি রাখা এই প্রথম কাজ, প্রধান কাজ, এটাই জিন্দগির মূল মাসগালা, মূল ব্যস্ততা, মূল কর্তব্য, মূল দায়িত্ব, এবং সর্বক্ষণ সকালে দায়িত্ব, সন্ধ্যায় দায়িত্ব, দিনে দায়িত্ব, রাতে দায়িত্ব, দিন রাত একটাই ফিকির, একটাই চিন্তা, ও রাজি হ্যাঁ মুঝসে খফা তো নেই হ্যাঁ, আমার মাওলা রাজি তো, আহা তিনি নারাজ তো হচ্ছেন না, আহা আমার কোন কাজের দ্বারা আমার মাওলা অসন্তুষ্ট তো হলেন না, এক্ষেত্রা মেরে দিন সে কাব দূর হোগা, মৃত্যু আসা পর্যন্ত এক মুহূর্তের জন্য এই বিষয় থেকে কোন ক্রমেরই বিরতি না হয়। হ্যাঁ মক্তবে এসকে আন্দাজ নিরালে দেখে উসকো ছুটি না মিলি, জিসনে সবক ইয়াদ কিয়া, আল্লাহকে যে ভালোবাসে এক মুহূর্তের জন্য সে গাফল হতে পারে না, আল্লাহ পাকের খুশির কাছ থেকে, আল্লাহ পাকের সন্তুষ্টির তালাশ থেকে কোন ক্রমেই সে গাফল হইতে পারে না। ইয়া বা মূর আয়া নায়া বা জুস্তে জুয়ে মি কুনাম হাসিল আয়াত ইয়া নায়াত আর জুয়ে মি কুনাম, সারাটা জীবন আমার মাওলাকে খুশি করার চেষ্টা আমি লিপ্ত থাকব, তালাশ করতে থাকব, যাতে আমি তাকে পেয়ে যাই আমার একান্ত আপন জন হিসাবে, আমার পরম জন হিসাবে। হ্যাঁ হাদিসে কুদসিতে রব্বুল আলামিন বলছেন যে মান তালাবানি ওয়াজাদানি, যেই বান্দা আমাকে তালাশ করবে আমি অঙ্গীকার করলাম নিঃসন্দেহে সে আমাকে পেয়ে যাবে। এজন্য হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নবরুল্লাহ তাআলা বরকাতুহু বলতেন, আমার মুসলমান ভাইয়েরা আমি আল্লাহর কসম করে বললাম যে আল্লাহকে চাইছে নিঃসন্দেহে সে আল্লাহকে পাইছে, ভাই তুমি চাও নাই সেজন্য তুমি পাও নাই, আহে মানগর আসরে দাসতে ইয়ার বকু এমগরে দাসতে, আল্লাহকে তালাশ করার কি তরিকা, রাস্তা রাস্তা দৌড়াদৌড়ি করা, ছুটাছুটি করা, পাগলামি করা। আমার ভাইয়েরা অনেক মুসলমান ভাইয়েরা আল্লাহকে মহব্বত করে, আল্লাহ রসুল সাল্লাহ আলাইসলামকে মহব্বত করে বটে, কিন্তু নিজের খেয়াল মোতাবেক, নিজের খুশি মোতাবেক, নিজের কোন মুরব্বীর এবং কোন আবেগীর আবেগ মোতাবেক না, আল্লাহকে তালাশ করা এটা তরিকা হলো। আল্লাহ খুদ কোরআন শরীফে বলছেন যে ইমান আনো আমি আল্লাহর উপরে, আমার হুকুম মানো, যে বিষয়গুলো আমি মানা করলাম নিষেধ করলাম সেগুলো থেকে দূরে থাকো। আল্লাহকে মহব্বত করার তরিকা হলো আল্লাহ পাকের ইতাআত, আল্লাহ তাআলার হুকুম মানা, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করার তরিকা, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা দীক্ষা তালিম তরবিয়ত তার পুরো জিন্দগিটাকে ফলো করা, সেটাকে অনুসরণ করা, সেটাকে মহব্বত করা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার আদর্শ, আমার শিক্ষা, আমার জীবনের রং, আমার তরিকা এটাকে মহব্বত করলো তো নিঃসন্দেহে সে আমাকে মহব্বত করলো, আমার সুন্নত ধরলো সে আমাকে মহব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমার তরিকা ধরবে, আমার তরিকাকে ভালোবাসবে, আমাকে ভালোবাসবে, নিঃসন্দেহে সে আমার সঙ্গে জান্নাতে বসবাস করবে। শুনতেছেন ভাইরা, আহা কি আজীব ধরনের কথা! এক সাহাবি ছিলেন হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বললেন তলহার জান্নাত হবে আমার জান্নাতের আশেপাশে নিকটে। তাদের এই সাহাবিতে শুনে খুশিতে বাঘ বাঘ ভাই, সুবহানাল্লাহ কত বড় সৌভাগ্যের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেন আমার সঙ্গে জান্নাতে থাকবে, এটা বড় কত বড় সৌভাগ্যের বিষয়। আরে জান্নাতের মধ্যে বিশাল জান্নাত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থাকা। এজন্য আমার মুর্শিদ কুতবে আলম আরেবিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, মুসলমান ভাইরা প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ধরো মিয়া, আরামসে জান্নাতে পৌঁছে দেবা। নকশ কদম নবী কে হ্যাঁ জান্নাত কে রাস্তে, আল্লাহ সে মিলাতে হ্যাঁ সুন্নত কে রাস্তে, রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের সুন্নত তরিকা এটা জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে, আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে তৌফিক দান করে। আমরা ভাইরা এরকম না করি যে গুনারি প্ল্যান প্রোগ্রাম করে রাখব না, ইন্না লিল্লাহ মাশগালা আহলে দিল কা আয়াতার বাগ ইমা কে বাগ বানি হ্যায়। এক মোমেনের শান্তই আল্লাহর প্রেমিকের শান্তই জান্নাতে যাওয়ার যে দিল বেকুল, সেই দিলওয়ালার শান্তই সর্বদা ইমান জিন্দগি বানাইতে থাকবে, নেক আমলের জিন্দগি বানাইতে থাকবে। যখনই দেখো যেখানে আছে গা মসজিদুমে গা দায়রুমে গা খানায় কাবা, কখনো মসজিদে আল্লাহর তালাশে সেখানে হাজির, কখনো তেলাওয়াতে আল্লাহর তালাশে সেখানে হাজির, কখনো গুনাহ ডাকতেছে তাকে না, কোন গুনার কাজে যাইতে রাজি নেই, না মদে না সুদে না ঘুষে না জিনা ব্যবিচারে না জুলুমে না খুন খারাপিতে না গিগতে না কুদৃষ্টিতে না বেপরদগিতে কোন কাজেই কোন গুনার পথে হাঁটতে রাজি না। কেন? যে আমার মাওলা নারাজ হবে। কেসা আজিব মাওলা, যে আল্লাহ পাক অসন্তুষ্ট হবেন এটাকে সে বরদাস্ত করতে পারে না। মুঝে দোষ ছোড় দে সব কই মেহরবানা পুছে, মুঝে মেরা রব হ্যায় কাফি মুঝে কুল জাহানা পুছে। বন্ধুরা তোমরা আমাকে ত্যাগ করে দাও, তোমাদের সঙ্গে সাড়া না দেওয়ার কারণে আমার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কোনো ব্যথা নাই, এতে আমার কিছুই আসে যায় না, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। হ্যাঁ, মুঝে মেরা রব হ্যায় কাফি মুঝে কুল জাহানা পুছে। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, আলাইসাল্লাহ বিকাফিন আবদা, বান্দারে তোর জন্য আমি মাওলা কি যথেষ্ট না? সুবহানাল্লাহ তাআলা বিহামদি, কি আমাদের রব্বুল আলামিনের শান দেখেন ভাই। ইয়া আল্লাহ মাফ করে দেন, আজিব মামলা ভাই। মোমেনের শান বড় আজিব, শিশু যেরকম মাসারা কিছুই বোঝে না, সব সময় মায়ের সঙ্গে, মায়ের কোলে, মায়ের আঁচলে, মায়ের আশেপাশে, এছাড়া শিশু কোনো ক্রমেই থাকতে পারে না। হ্যাঁ, মোমেন তাকে বলে যে এক মুহূর্তের জন্য মাওলা ছাড়া থাকতে পারে না। যেখানেই থাকে, যে হালে থাকে, মাওলার মহব্বতে বেচায়ন থাকে, বেকরার থাকে, মাওলার তালাশে থাকে, মাওলার ইয়াদ থাকে। হ্যাঁ, তেরি ইয়াদ হ্যায় মেরি জিন্দগি আর তেরা ভুল না মেরি মৌত হ্যায়। হিন্দুস্তান এক বুজুর্গ ছিলেন মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব রহমতুল্লাহ, তিনি বলতেন যে মাওলা আপনাকে স্মরণ রাখলে, আপনাকে মহব্বত করলে, আপনার কথা মানলে আমি জিন্দগি পাই, আমার জিন্দগিতে জিন্দগি আছে, আর আপনাকে ভুললে আমি জিন্দাই থাকবো না, আমার মৃত্যু অবধারিত। আল্লাহর প্রেমিকা দুনিয়াতে জিন্দা থাকেন মহব্বতের জিন্দগি নিয়া, হ্যাঁ আল্লাহর ইয়াদের জিন্দগি নিয়া। এই জিন্দগি কোন জিন্দগি যে পশুর মতো জিন্দগি, শিয়ালও তো জিন্দাস, কুকুরও জিন্দাস। হ্যাঁ, হুজ্জাতুল্লাহ বালেগা কিতাবে ইমাম শাহরুল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি বলেন, পশুরা বাঁচে, পশু জিন্দা থাকে নিঃশ্বাসের দ্বারা, আর মানুষ জিন্দা থাকে ইমান, আল্লাহ পাকের মহব্বত এবং আল্লাহর বন্দগির দ্বারা। শুনতেছেন ভাইরা, মানুষ যদি ইমান বাদ দেয়, আল্লাহর মহব্বত, আল্লাহর বন্দগি, আল্লাহর আনুগত্য বাদ দেয়, যে মানুষ আর জিন্দা থাকে না, এই মানুষের সুরতে একটা পশু জিন্দা থাকে। আদমিয়ত লাহম শাম পোস্ত নেস, আদমিয়ত জুজরে যায় দোস্ত নেস। হ্যাঁ, এই মানুষের চেহারা সুরত হইলেই তাকে মানুষ বলে না। নমরুদ তো দেখতে মানুষের চেহারা বলা ছিল, ফেরাউন আবু লাহাব তো, কারণও তো দেখতে মানুষের মতোই ছিল, কিন্তু কি মানুষ যে আল্লাহকে মানে না। হ্যাঁ, আই কে মি বিনি খিলাফ আদমান নে স্তন্দ আদম খিলাফ আদমান, যার বুকে ঈমান নাই, যার জিন্দেগিতে আল্লাহ পাকের বন্দেগী নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া শিক্ষা এবং আদর্শ নাই, সে মানুষের কাতারে স্থান লাভ করতে পারে না, সে মানুষ থাকে না, সে পশু হয়ে যায়, বরং পশুর চেয়েও আরো জঘন্য, আরো অধম, আরো নিচু এবং নিকৃষ্ট হয়ে যায়। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর মহব্বত নসিব করে দেন। হ্যাঁ, কোন আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক রাখি, ওলামায়ে দ্বীনের সঙ্গে সম্পর্ক রাখি, নেক লোকদের সঙ্গে উঠা বসা করি। আদমা মানায় দিল বন্দম বজু করকে কৃষ্ণ সুরতে গন্দম বগু। মাওলানা জালালউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলেন, হে মানুষ, যে এই বুকটা আল্লাহর মহব্বত ভালোবাসা দ্বারা পরিপূর্ণ করো, এবং এই দুনিয়ার চাকচিক্যের উপর জীবনটাকে নষ্ট করে দিও না। আমার মুর্শিদ আরিফুল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, আরে দুনিয়ার যা কিছু দেখতেছ, এই সুন্দরী নারী, সুস্থ ছেলে, বা যা কিছু সব মাটি তো, এগুলোর হাকিকত হচ্ছে মাটি। এই মূল্যবান জীবন এটাকে মাটির উপর তুমি মাটি করে দিও না। কিসি খাকি পে মত কর খাক আপনি জিন্দেগানি কো জওয়ানি কর ফিদা উস পর কি জিসনে দি জওয়ানি পে। এ ভাই ছবি তোলো নাকি? এ মিয়া মানুষ তো বড় সিরিয়াস, এখানে দেখতেছি। এই তুমি দাঁড়াও, যে ছবি তুলছো উঠো, দাঁড়াও দাঁড়াও, সোজা হও, বসে আসো কেন, ওখানে উঠাও। সীমা লঙ্ঘনকারী, এখানে আসো দিনের কথা শুনতে না তামাশা করতে, কেন ছবি তুলতেছো তুমি ওখানে? কিছু লোক এরকম সীমা লঙ্ঘনকারীর কারণে মজলিসে ওয়াজ নসিহতের কথা বলা যায় না, সারা জীবন নষ্ট করতেছো দুনিয়ার কাজে, এখানে আসছো তো দিনের কাজ শিখো, এখানে এসে ছবি তুলতে শুরু করছো, এটা কোন দিনের কাজ? ছবি ডিলিট করো, তোমার উপরে আল্লাহর আজাব আসার আগে জলদি ছবি খতম করো। আফসোসের বিষয়, ওয়াজ মাহফিল গুলোকে কিছু লোক খেল তামাশা বানায় রয়েছে, এদের যন্ত্রণায় কোন জায়গাতেই ওয়াজে কথা বলা, দিনের মাহফিলে কথা বলা যায় না। এক শ্রেণীর লোক চরম সীমা লঙ্ঘনকারী, বসে বসে মোবাইল টিপতে থাকে, কয় টাকা দামের মোবাইল নেয় তোমার? পাগল মানুষ, ছবি বললে ছবি ডিলিট করো না কি জন্য? আপনারা দেখেন না যে লোকটা ছবি তুলছে? আরে ভাই আপনি আমাকে বুঝাইতেছেন, একদম ওই পিছনে একটা ছেলে এইভাবে ছবি তুলতেছিল, আফসোসের বিষয়। কি বলবো এইসব মানুষদেরকে, কি আর বলা, বস এই কথা বলতে ইচ্ছা করে এরকম সীমা লঙ্ঘনের মধ্যে। বলেন তওবা করো মিয়া, জলদি তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও এবং ডিলিট করো। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে। হ্যাঁ কি বলতেছিলাম মাওলানা? আমার ভাই জিন্দগি এসা যা খুশি তা করার জন্য না, বরং যেখানেই থাকি যে হালে থাকি সর্বদা ফিকির রাখি যে আল্লাহ আমার উপর রাজি থাকেন, আল্লাহ আমার উপর খুশি থাকেন। হ্যাঁ এক ফিকির, এক আমল, এক খেয়াল, আয় খেয়াল দোস্ত আয় বেগানা সাজে মা সেবা ইস ভরি মাহফিল মে তুনে মুশকিল তো না কর দিয়ে। হযরত হাকিম থানবী রহমাতুল্লাহ খলিফা খাজা আজিজুল হাসান বুরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার মাওলার মহব্বতের খেয়াল, আমার রব্বুল আলমিনের খেয়াল সব খেয়ালকে নিশ্চিন্ত করে দিছে, আর কোন খেয়ালই আমার বাকি নেই এক খেয়াল ছাড়া। আয় খেয়াল দোস্ত আয় বেগানা সাজে মা সেবা। এই পৃথিবীতে কত তামাশা, কোন তামাশাই পছন্দ লাগে না মাহবুবে পাকের মহব্বতের তামাশা ছাড়া। হুসনে তামাশা দোস্ত কো ইশকে কৃষ্ণা সাজ তু খেল ইউ হি নয় নয় শাম সহর দিখায় যা। খেলোয়াড়রা খেলতে থাকে, দর্শকরা খেলা দেখতে থাকে, রব্বুল আলামিন পৃথিবীটা বানাইছেন যাতে বান্দারা সর্বদা আল্লাহ পাকের মহব্বতের খেলা খেলতে থাকে। হ্যাঁ ঘুম থেকে জাগলো এই ছুটাছুটি ইয়া উজু করতেছে মাশা আল্লাহ, ফের গিয়া নামাজে দৌড়াইতেছে উজু করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন উজু করে সর্ব অঙ্গের গুণা ঝরতে থাকে, উজুর অঙ্গের গুণাগুলো ঝরতে থাকে, উজু কমপ্লিট সব গুণা থেকে পাক হইয়া এই মাত্র ঘুমিষ্ঠ হওয়া সন্তানের মতো একদম নিষ্পাপ আল্লাহ বানায় দেন তাকে, খালি উজুর আমলটুকুর বরকতে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামতের দিন এত বেশুমার উম্মতের মধ্যে আপনি আমাদেরকে চিনবেন কিভাবে, আপনার উম্মতকে চিনবেন কিভাবে? আদম আল ইসলামের উম্মত, নূহ আল ইসলামের উম্মত, সব নবীদের উম্মত, তো কিয়ামতের দিন আপনি আমাদের চিনবেন কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন একটা মাঠের মধ্যে যদি অনেকগুলো ঘোড়া থাকে বিভিন্ন মালিকের, কিন্তু এক মালিকের ঘোড়া এরকম যে সবগুলো কপাল চান্দা, চান কপাল এই হাঁটু ইত্যাদি এগুলো সব একদম চান্দা চান্দা সাদা সাদা ফর্সা একদম, সে এক মালিকেরই ঘোড়াগুলো এরকম আর কারোটা না, সেই মালিক নিজের ঘোড়াগুলো এই অসংখ্য ঘোড়ার মধ্যে চিনতে কি পারবে না? সাহাবায়ে কেরাম বললেন যে হ্যাঁ, সহজেই চিনতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার উম্মত উযু করে, আরেক রিওয়ায়েতে উযু এবং নামাজ যে পড়ে, উযুর এবং নামাজের অঙ্গ প্রত্যঙ্গ গুলো নূরে ঝলমল করতে থাকবে, এর দ্বারা আমি চিনতে পারবো আমার উম্মতকে। হ্যাঁ, ইন্না উম্মতি ইউদাউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জারিনা মিন আসারি উযু। হ্যাঁ, এই উযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো নূরে ঝলমল করতে থাকবে। আল্লাহ পাক আমাদেরকে সুন্নতের আমল করার তৌফিক দান করেন, নামাজটা পাঁচ ওয়াক্ত পড়ার তৌফিক দান করেন। শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাইহি এক বড় আলেম বুজুর্গ ছিলেন, তিনি বলতেন যে ভারত উপমহাদেশের মুসলমানরা খালি যদি এই দুইটা কাজই করে, যে সুন্নত মোতাবেক দাড়ি রাখলো, পাঁচ ওয়াক্ত মসজিদে গিয়া নামাজটা আদায় করলো, এইটুকু আমল করলে এই ভারত উপমহাদেশের মুসলমানদের মন এরকম যে সমগ্র ভারত উপমহাদেশ মুসলমানদের পায়ের নিচে আসতে একদম বাধ্য। শুধু মুসলমানরা যদি এইটুকু আমল করে, দাড়ি সুন্নত মোতাবেক রাখে, পাঁচটা ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ আদায় করে, যখন ঈদের দিনে মানুষ মসজিদে গিয়ে নামাজ আদায় করে, মসজিদ থেকে বাইর হলে দেখা যায় যে ঢল নামছে নূরওয়ালাদের, ইমানওয়ালাদের, আল্লাহর প্রেমিকদের, আজীব শান এবং আজীব মামলা। আল্লাহ তাআলা নামাজের মহব্বত আমাদেরকে নসিব করে। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নামাজ পড়লে আমার চক্ষু জুড়ে আমার দিল ঠান্ডা হয়ে যায়, আর নামাজের মধ্যে মিয়া দুনিয়াতে জান্নাত নসিব হয়ে যায়। যে ব্যক্তি নামাজ পড়ে, নামাজেই জান্নাত নসিব হয়ে যায়। হ্যাঁ, মে রেহতা হু দিন রাত জান্নাত মে গোয়ে। আল্লাহর মহব্বত আর বন্দেগীর উসিলাতে, আল্লাহওয়ালাদের সোহবতে বরকতে ভাইরা, আমার মনে হয় যে দুনিয়াতে আমি সর্বদা জান্নাতে বাস করি। আমার ভাইরা, যদি মানুষ সত্যিকার ভাবে আল্লাহকে মহব্বত করে, আল্লাহর হুকুমের উপর জিন্দগি বানায়, গুনাহ থেকে বাঁচতে থাকে, আল্লাহর প্রেমিকদের সঙ্গে উঠা বসা করে, তো আল্লাহর কসম যে দুনিয়াটাকে আল্লাহ তার জন্য একটা জান্নাত বানায় দেয়। জান্নাতুল ফিদ দুনিয়া বিল হুজুরি মাল মাওলা ও জান্নাতুল ফিল উকবা বিল লিকাইল মাওলা। মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলী বলেন যে আল্লাহর মহব্বতের বরকতে বান্দা যেখানেই থাকে দুনিয়াতে সর্বদা সে উপলব্ধি করতে থাকে, এই তো আমার মাওলা একদম আমার সঙ্গেই আছেন, আমার মাওলা আমার সাথেই আছেন। আল্লাহকে এত কাছে পায়, এত নিকটে পায়, এত বেশি নূর তার অন্তর অনুভব হয় যে সে অনুভব করে যে দুনিয়াটাকে আল্লাহ আমার জন্য জান্নাত বানিয়ে দিয়েছেন। এরকম কি আমরা চাই না ভাই সকলে? এরকম শান্তি আরাম, এরকম জান্নাতের জীবন দুনিয়াতে আমরা কি চাই না? তার জন্য কোনো কঠিন কিছু তো করতে হবে না, সামান্য একটু বিষয়, সেটা হলো হালাল খাই, পাঁচটা ওয়াক্ত নামাজ পড়ি, গুনাহ থেকে বাঁচি, কারো উপর জুলুম না করি। কয়টা কাজ হলো? হালাল খাওয়া, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, গুনাহ থেকে বাঁচা, কারো প্রতি জুলুম না করা, বাস এই চারটা কাজ। আর এর সঙ্গে যদি আল্লাহ বলাদের সঙ্গে একটু মহব্বত উঠা বসা, আরে ভাই সুবহানাল্লাহ, এটা তো কাজই হয়ে গেছে। ভারত এক বুজুর্গ ছিলেন মাওনা শাহ মোহাম্মদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই, তো ওনার সভাপতি ছিলেন আমার শায়খ রহমতুল্লাহ আলাই। তো ওখানে অল্প সময় থাকার পরে এত শান্তি, এত আরাম, অন্তর এত নূর, মনে হয় যে একদম আল্লাহ পাকের খাস রহমতের ছায়া। তো আমার মুর্শিদ রহমতুল্লাহ আলাই তখন বললেন যে হে আল্লাহ ওয়ালা মুয়াসার চু বরা সোহবত বজানে আশেকা আয়াত, হে আল্লাহ ওয়ালারা আপনাদের সঙ্গে যখন কিছুক্ষণ বসার তৌফিক হয়, আমি বি নামকে জান্নাত বর জমি আসমা আয়াত, মনে হয় যেন জান্নাত আসমান থেকে জমিনে নেমে আসছে। শুনতেছেন ভাইরা, কি হলো আজকে আমরা আমরা এই কাঠ খড়ি লাকড়ি লোহা এর ভিতরে শান্তি তালাশ করতেছি, যে সম্পদের কারি এবং সে দুনিয়ার যত হাজার রকমের সুযোগ সুবিধা এগুলোর ব্যবস্থা হলে আমি সুখী হব। আরে এগুলো ভুল ধারণা। আলা বিজিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। পবিত্র কোরআনে রব্বুল আলামিন বলেন, বান্দারা আমাকে খুশি করো তাহলে তুমি আনন্দে থাকবে, আমাকে খুশি করো, আমাকে খুশি রাখো, আমাকে ইয়াদ করো, স্মরণে রাখো, তাহলে সর্বদা দুনিয়ার যেখানে থাকবে তুমি সুখে থাকবে, আনন্দে থাকবে, আরামে থাকবে। হ্যাঁ, দিলে মুস্তারেব কা ইয়ে পয়গাম হয়, তেরে বিল সুকু হয় না আরাম হয়। হিন্দুস্তানের এক বুজুর্গ বলেন, মাওলা আমার মনটা বিকুল হয়ে বারবার বলে যে আপনাকে ছাড়া আরাম নাই, সুকুন নাই, ইতমিনান নাই। হে ছুন যে বেদাও বেদুদ বেদাম নেস জুজ বখলবত গাহে হক আরাম নেস। আল্লাহ পাকের সঙ্গে মহব্বত আর আল্লাহর সঙ্গে মশগুল হওয়া ব্যতীত কোন শান্তি কোন আরামের কোন রাস্তা নেই। যাই হোক আমার ভাইরা, কিসমত যদি ভালো হয় যে ফের মানুষ হেদায়েতের পথে হাঁটে, হ্যাঁ ভাগ্যবান তাকে বলে যে আল্লাহর মহব্বতের পথে হাঁটে, আর হতভাগা তাকে বলে যে আল্লাহকে বাদ দিয়ে ফের যা খুশি তা সেভাবে চলে, নফসের গোলাম হয়ে যায়, শয়তানের দোসর হয়ে যায়, শয়তানের পরামর্শ এটাকে গুরুত্ব দেয়। হ্যাঁ এটা খুব মজাদার জিনিস, সিনেমা হল মজাদার জিনিস, মসজিদ বাদ দিয়ে সিনেমা হল, হ্যাঁ না, যে কোরআন বাদ দিয়ে গানের আড্ডা, ইন্না লিল্লাহি কোথায় তো কিয়া। আরে ভাই সারা দুনিয়ার সবগুলো জ্ঞানের সমস্ত ভান্ডার, সারা বিশ্বের সমস্ত বই পুস্তক আসমান জমিন পর্যন্ত যদি ভরে যায় আর তার সামনে খালি একটা কোরআন শরীফ, আল্লাহর কসমে কোরআন সবচেয়ে ভারী, সবচেয়ে দামি, সবচেয়ে মজাদার, সবচেয়ে নূরওয়ালা, আর বাকি সব এর সামনে ছাইয়ের মতো। হ্যাঁ আমার মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি বলেন যে লজ্জতে দু জাহান মিলি উনকে কালাম সে মুঝে উসকে করিম বৈঠ কর রাহতে দু জাহান মিলি। কোরআনে পাকের কাছে যখন বসি এখনো খুললামও না যে দিল শান্তি হয়ে যায়, আরাম হয়ে যায়, কলিজাটা একদম শান্তিতে ভরপুর হয়ে যায়। কোরআনে পাক খালি দেখলো, কোরআন খুললে নূরি নূরের দরিয়া, দর্শাখুন মাখফি মানাম চু বয়ে গুল দর বর্গে গুল আর কে দিদার মাইল দারত দর্শাখুন বি নদরা। আমার ভাইরা আয়নার মধ্যে যেরকম চেহারা দেখা যায়, সুন্দর চেহারা আয়নার সামনে ধরলে ওই আয়নার ভিতরে সুন্দর চেহারা দেখা যায়, আর আয়না নিচে ধরলে আকাশে পূর্ণিমার চাঁদ তো চাঁদ এই আয়নার ভিতরে দেখা যায়। এক বুজুর্গ বলেন যে যে আল্লাহকে দুনিয়াতে দেখতে চায় কোরআন খোলো, কোরআনের মধ্যে রব্বুল আলামিনকে দেখা যায়। আল্লাহ পাকের জাতকে সত্তাকে তো দেখবে না, কিন্তু এই কোরআনের ভিতরে নিঃসন্দেহে আল্লাহ পাকের জামাল দেখতে পায়, সৌন্দর্য দেখতে পায়, আল্লাহ পাকের সীমাহীন নূর দেখার তৌফিক নসিব হয়। হ্যাঁ গুলিস্তানে যা করকে হর গুল কো দেখা তেরি হি সি রঙ তেরি হি সি বু হ্যায় জিধার দেখতা হুঁ উধার তু হি তু হ্যায়। মানুষ যদি মানুষ হয় পশুত্ব ত্যাগ করে, এই মানুষ দুনিয়াতে লতা পাতার মধ্যে আল্লাহ পাকের নূর দেখে, গাছ গাছালির মধ্যে আল্লাহ পাকের নূর দেখে, সাগরের ঢেউর মধ্যে আল্লাহ পাকের নূর দেখে, এই গোলাপ এই চামেলি এই পদ্ম এই বেলি শাপলা পারুল জবা এদের নিজস্ব কোনো সৌন্দর্য নাই, এদের সৌন্দর্যের মধ্যে আল্লাহ পাকের সৌন্দর্যই ফুটে আসে। ফুলের সব সৌন্দর্য আল্লাহ পাকের সৌন্দর্য, ফুলের ঘ্রাণের ভিতরে আল্লাহ পাকেরই ঘ্রাণ বান্দা লাভ করতেছে। ফুল কোত্থেকে সৌন্দর্য পাবে, ফুল কোত্থেকে ঘ্রাণ পাবে? আরে আল্লাহ ওয়ালা যারা হন, যারা গায়রুল্লাহর গুনাহ ত্যাগ করে, আল্লাহ পাকের মহব্বত আর আল্লাহর বন্দিগি ওয়ালা জিন্দিগি বানায়, দিল গায়রুল্লাহ থেকে খালি, দুনিয়া থেকে খালি, দিল শুধু আল্লাহর জন্য একদম নির্ধারিত, এইরকম বান্দাদের হাল তো এরকম হয়, সে যেখানেই থাকে সেখানে থাকেই আল্লাহ পাকের নূরের ভিতরে ডুবা থাকে। নূরে উদ আর ইউমনু ইউসর তাতু ফক বার সারাম বার গর্দনা মাহিন্দ তক। আল্লাহ তাআলা সেই নজর সেই ইমান সেই বন্দিগি সেই বুঝ সেই হেদায়ত আমাদের সকলকে নসিব করে দেন। শুনতেছেন ভাইরা, ময়মনসিংহের ভাইরা আমার কথা বুঝেন আপনারা? এক তো শীতের দিন, আরো মাঝমা এত চাদর গায়ে দেওয়া মানুষ দেখাও যায় কম চাদরের কারণে, ফের হালকা হালকা আফসা আফসা অন্ধকার লাগে, কিছুটা কুয়াশা কুয়াশার কারণে হয়তোবা, অথবা লাইটের কমির কারণে, যেটাই হোক এই জন্য আপনারা কোন হালতে আছেন আমি পুরো বুঝতে পারি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার তৌফিক দেন। মাজমার সম্মুখে থাকা চাই সমজদার লোকজন, আলেম উলামা, জ্ঞানী গুণী সমজদার লোক, এবং ওইসব লোক যারা ঘুমাবে না, এই জায়গায় হুজুর বসে বসে আরামসে ঘুমাইতেছে, ঘুম যারা আছে তা সে এক সাইডে বসা উচিত। যে কথা বলে তার সামনে বসে ঘুমাইতে থাকলে, জিমাইতে থাকলে, তো ওই বেচারারও তো সে ঘুমানি জিমানি আসে, কথা আসবে কোথ থেকে? ঘুম আসলে আপনি ওই এক পাশে বসেন। হ্যাঁ, ঘুমাইতে চান, অসুস্থ এবং ক্লান্তি বোধ হয়, ওই সাইডে বসেন, এখানে বসে ঘুমায়েন না। আর অনেক মাঝমাতে এমন ভদ্রলোক এবং সরল বুঝের মুসলমান এবং ইন্তেজামিয়া দেখি, শিশুদেরকে আইনা সামনে বসায় দেয়, তোমরা মাসুম বাচ্চা সব সামনে বসে। আরে ভাই, মাসুম বাচ্চা কিচ্ছু বুঝে না, এবার তারা কখন ঘুমাবে, কখন নড়বে, কখন ঠেলাঠেলি করবে, ওদেরকে আইনা দল বাইন্দা সামনে বসায় দেয়। ছোট বাচ্চাদেরকে সামনে বসানোর কি মানি আছে? লিয়ালিনী মিনকুম উলুল আহলামি ওয়াল নুহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার নিকটে থাকবা তোমাদের মধ্যে জ্ঞানী গুণী লোকেরা, হে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবং বুজুর্গান কিনো একই কথা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণে, যে পেশে মা বাসিকে বক্তে মা সাবাত, ডানে মা আজ বসলে দু সব যা সাবাত, হে আলেম উলামা আল্লাহ ওয়ালারা জ্ঞানী লোকেরা তোমরা কাছে থাকো, তোমাদের কপাল দেখলে, তোমাদের নূর ওয়ালা কপাল দেখলে আমার জন্য আল্লাহ পাকের রহমত বর্ষণ হইতে শুরু করে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে হাজির হয়ে গেলেন, তো সেখানে কথাই ভিন্ন হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হলেন, সেখানেই কথাই খাস রঙের হয়। সাধারণ মুসলমান বসলো সাধারণ কথা, হযরত ওমর আসলেন তো এক স্পেশাল, হযরত আবু বকর আসলেন তো আরো স্পেশাল। অর্থাৎ খাস খাস বান্দাদের উসিলাতে আল্লাহ পাকের খাস রহমত এবং হেদায়েতের খাস নূর নাজিল হয়। এজন্য খাস লোকদেরকে সামনে বসানো চাই। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে দ্বীনের সহি বুঝ দান করেন। হ্যাঁ, তো আমি উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনেছিলাম না, হযরত ওমর বোনের কাছে আসলেন তো যখন এরকম অত্যাচার করলেন ভগ্নীপতির উপরে, তারপরে বোনেরও উপরে, তো বোন রক্তাক্ত হয়ে গেছে, চেহারার থেকে রক্ত ঝরতেছে, শর্মিন্দা হলেন। হযরত উমর বলেন যে আমি লজ্জিত হলাম, তা আমি পরে বললাম যে তোমরা কি করতেছিলা, আমাকে দেও তো আমি একটু দেখি। হযরত উমরের বোন দেখেন কেসা, ইমান যখন আসে দুনিয়ার কোনো কিছুরই সে পরোয়া করে না। এত বড় দুর্ধর্ষ একটা মানুষ হযরত উমর, কিন্তু তাকে বিন্দুমাত্র তার পরোয়া নাই। হযরত উমরের বোন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন ইন্নাকা নাজিস, তুমি নাপাক। হ্যাঁ, তুমি মুশরিক, তুমি নাপাক। ওয়া ইন্নাহু লা ইমাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কোরআন কোন নাপাক মানুষ স্পর্শ করতে পারে না। শুনতেছেন ভাইরা? এইরকম মায়ের খাওয়ার পরেও কোন পরোয়া নাই, কোন ভয় নেই। হ্যাঁ, মুয়াকির চে বার পায় রেজি সারাস, যে ফৌলাদ হিন্দি নেই বার সারাস, উমেদ ও হেরা সসনাবা সদ্য কাজ, আমি নাস্তে বুনিয়া যে তৌহিদ বাস, যে ইমানওয়ালা তৌহিদওয়ালা আল্লাহর উপরে যার নজর থাকে, দুনিয়ার কোন তাকত শক্তি এবং তলোয়ারকে সে কোনো পরোয়া করে না, কোন কিছুর সে ভয় করে না। হ্যাঁ, ওয়ালা ইয়াখাফুনা ফিল্লাহি লাওমাত লাইম, কারো তিরস্কারের পরোয়া করে না, কাউকেই ভয় করে না। ইয়াখশাউনাহু ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, এক আল্লাহর ভয় তার অন্তরে থাকে, আর কারোই কোনো ভয় থাকে না তার অন্তরে। পরিষ্কার বলে দিলেন যে তুমি নাপাক, তোমাকে দেওয়া যাবে না এই কোরআন, তোমাকে দেওয়া যাবে না। ছিল কি সেখানে সূরায়ে তহা? হ্যাঁ, ইমাম বাইহাকি এবং ইমাম আবু নুয়াইম দারাকুতনি ওনাদের সকলের বর্ণনা মোতাবেক ছিল সূরায়ে তহা, যদিও তাফসিরে মাজারিতে অন্য একটা বিষয়ের কথাও লিখছেন। তো হযরত ফাতেমা উমরের বোন, তিনি বললেন ফাকুম ফাগতাসিল ফাতাওয়াজ্জা আবিগতাসিল, যাও তুমি উযু করো, গোসল করো, তাহলে তোমাকে এটা দিতে পারি। হযরত উমর বলেন ফাকুম তু, এক রেওয়ায়েতে ফাগতাসাল তু, আমি গেলাম, আরেক বর্ণনা ফাকামা ও তাওয়াজ্জা। কি শুনতেছো ভাইরা? হযরত ওমর গেলেন, উযু করলেন, কারণ মুসলমানদের মধ্যে উযুর রেওয়াজ তো ছিল, এটা তাদের জানা ছিল, উযু করলেন। আরেক বর্ণনায় তিনি গোসলও করলেন, পরে ফিরে আসলেন, তো এইবার বোর ওই সূরায়ে তোহাটা তাকে পড়তে দিলেন, যেখানে লেখা ছিল ওই লেখাটা তাকে পড়তে দিলেন। হযরত ওমর পড়তে গিয়া দেখেন পয়লাই লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহ আল্লাহ আল্লাহ, কি আজিম শান মুআমালা, যে কোরআনে কারীমের পয়লা বিসমিল্লাহ, কেসা আজিম শান, কি নূর, কি বরকত, কি মহব্বত, কি লজ্জত, আল্লাহ আল্লাহ, আজিম মুআমালা, বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ওমর বলেন যে আমি দেখেই বললাম জাহিরুহু তাইয়িবুন, আয়কে কি দিলা তুমি আমাকে, বাইরের অংশ দেখেই তো আমার অন্তর একদম খুশিতে বাগ বাগ হয়ে গেছে, জাহিরুহু তাইয়িবুন, এ কি দেখলাম, দেখলেই তো দিল দূর হয়ে গেছে, খুশিতে দিল বাগ বাগ হয়ে গেছে, জাহিরুহু তাইয়িবুন, আজিম শাহ। তাফসীরে কবীরে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ লিখছেন, এক মুসলমান গুনাগার মৃত্যুর পূর্বে স্ত্রীকে বললেন যে আমি জিন্দগি ভর গুনার ভিতরে ডুবে ছিলাম, জিন্দগি বরবাদ, দুনিয়ার থেকে চলছি খালি হাত, আমার কি উপায় হবে আমি জানি না, তোমার গর্ভে যে সন্তানটা আছে জন্ম নিলে তুমি ওকে কোরআনে পাক পড়াবে, কোরআনে পাক পড়তে দিবা, তো ছেলেটা একটা ছেলে জন্ম হয়েছে, একটু বড় হয়েছে, বক্তব্যে আসে যায়, একদিন হুজুর সবক দিচ্ছেন, তো ছেলেটা এই অবুজ শিশু পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করলাম আল্লাহর নামে, তিনি সীমাহীন রহমত, তিনি সীমাহীন রহমত, সীমাহীন করুণার আধার, যার রহমতের কোন কুল নাই কিনারা নাই। বুখারি শরীফে হাদিস আছে, আল্লাহ পাক বলেন সাবাকাত রহমতি গাজাবি, বান্দারা আমার গুসাও আছে কিন্তু আমার রহমত আর দয়াও আছে, তোমরা গুনাহ করলে তো আমার গুসা লাগে, কিন্তু তোমরা হাজার আমার হাজারো গুসার পরে তোমরা যদি একটু ভালো কাজ করো তোমাদের প্রতি দয়াই দয়া লাগে, মায়াই মায়া লাগে, রহমতই রহমত লাগে। হ্যাঁ, আমার আমার গুসার চেয়ে আমার রহমত সর্বদা আগে আগে থাকে, হাজার বছরের গুনাহ হঠাৎ অনুতপ্ত হয়ে এখন বলে আল্লাহ আমি শর্মিন্দা, আমি মাফ করে আমার তওবা করলাম, মাফ করে দেন, আমি মাফ চাই আপনার কাছে। আল্লাহ পাক পবিত্র করুন ওয়াদা করছেন যে হাজারো লাখ কোটি পাপ যদি থাকে তুমি আমার কাছে দোষ স্বীকার করে যদি মাফ চাও, আমি অঙ্গীকার করলাম, গ্যারান্টি দিয়া বললাম যে তোমার সবগুলো গুনাহ একসঙ্গে মাফ করে দিব। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। ভাইরা আজীব মামলা, কোরআন এসা কিতাব যে আমি কি বলবো, সে সাধারণ মুসলমানরা তো কি বুঝবে, আমাদের আলেমুল আমাদের মধ্যে আমরা কম লোক আছি কোরআন বুঝতে পারি, কারণ আমরা কোরআন বুঝি এটার অনুবাদ পড়ি, উর্দু অনুবাদ, বাংলা অনুবাদ পড়ি, কোরআন বুঝতে হয় কোনো আল্লাহ বলার নিকটে, কোরআন বুঝার জন্য জরুরি সে কোরআনের সহি এলম শিখবে এবং গুনাহ থেকে বাঁচবে, আল্লাহ বলাদের সঙ্গে উঠা বসা করবে, ফের এর বরকতে আল্লাহ যখন কোরআন বুঝতে তৌফিক দিবেন তখনই সে কোরআন বুঝতে পারবে, নিজের গায়ের জোরে কোরআন বোঝা যায় না, শুনতেছেন ভাইরা, নিজের গায়ের জোরে কোরআনে পাক বোঝা যায় না, আজীব মুআমালা, আজীব শান। আল্লাহ পাক বল ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। হ্যাঁ, ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিষ্ঠুর ভাবে, নির্মম ভাবে, হৃদয় বিদারক ভাবে তিনি হত্যা করছিলেন, সেই মানুষটার নাম কি? ওয়াসি। আল্লাহ পাকের কুদরত দেখেন, আল্লাহ পাকের রহমত দেখেন, দয়া দেখেন, সাবাকাত রহমতি গাজাবি, যে আমার রহমত দয়া সব সময় বান্দা আগে আগে থাকে, হাজার তোমার অপরাধ যেটার কারণে আমার গুসা তো লাগে, কিন্তু তুমি একটু নেক আমল করলে তোমার দিকে আমার রহমত তুফানের গতিতে ছুটে আসে। হ্যাঁ, হাদিসে কুদসি রব্বুল আলামিন বলেন যে যেই বান্দা আমার দিকে এক বিঘা তাকায় আসে, আমার রহমত তার দিকে এক হাত তাকায় আসে, যে আমার দিকে এক হাত তাকায় আসে, আমার রহমত তার দিকে কয়েক হাত তাকায় আসে। অমান আতান ইয়ামসি আতাইতুহু হারবালাতান, যে আমার তালাশে হাঁটতে শুরু করে আমার রহমত ওকে তুলে নিয়ে আসার জন্য সে দৌড়ে যেতে শুরু করে, দৌড়ে গিয়ে রহমত ওই বন্দাকে আমার কোলে তুলে নিয়ে আসে। হ্যাঁ, আজীব শান রব্বুল আলামিনের পীর চঙ্গি কায়বুয়াত খাসে খুদা হাব্বাজায় জজবে পেনা হাব্বাজা, হাজার বছর গুনার ভিতরে জিন্দগি বরবাদ করছিল গানের মধ্যে মদের মধ্যে, সেই বন্দা একবার একটু ফিরছে আল্লাহ পাকের দিকে, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ পাক এক এরকম গানওয়ালাকে মাফ করে দিয়ে জমানার শ্রেষ্ঠ আউলিয়াদের মধ্যে সামিল করছেন। তোমার জালালুদ্দিন রহমতুল্লাহ আলাই বলেন সারা জীবন যে দোতারা সেতারা গান বাদ্যে জীবন বরবাদকারী, মুহূর্তের মধ্যে আল্লাহর এমন খাস হলে হলো কিভাবে? আল্লাহ পাক রহমতে কাম বানায় দিচ্ছে, হ্যাঁ না, রহমতে হক মহান আমি জয়াত বাহান আমি জয়াত, আল্লাহ পাক রহমত বান্দার সুতা নাতা একটু আমল দেখে যে কোন একটা কিছু করলেই ফের আল্লাহ পাক তার জন্য রহমতের দ্বার খুলে দেন। এজন্য হযরত হাকিম উম্মত তারাবির খলিফা হযরত আজুল হাসান মরজুম রহমতুল্লাহ আলাইহি বলেন যে তু হো কিসি ভি হাল মে মাওলা সে লাউ লাগায়ে যা, এই মুসলমান ভাই যত নষ্টমের শিকার হয়েছ গুনা করে ফেলছ, এখন আর দেরি করো না, জলদি চলো আগে বাড়ো, ডাক দাও মাওলাকে, নিশ্চয়ই তিনি রহমতের দুয়ার খুলে দিবেন। তু হো কিসি ভি হাল মে মাওলা সে লাউ লাগায়ে যা, কুদরতে জুল জালা হাল মে ক্যা নহি গিড় গিড়ায় যা, আরে কান্না শুরু করো, চোখের পানি ফেলো, চোখের পানি এমন এক দৌলত এমন এক নেয়ামত যে হাজার হাজার গুণা চোখের পানি দেখলে আল্লাহ মুহূর্তে মাফ করে দেন। এমন আশ্চর্য চোখের পানির কারামত যে আল্লাহ হাদিস হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দা যদি আল্লাহর ভয়ে কান্দে আর ওই চোখের পানি তার চেহারাতে লাগে, ওই চেহারাটাকে আল্লাহ পাক জাহান্নামের আগুনের উপর হারাম করে দেন। খবরদার যদি এই চাই যে চেহারার দিকে তাকায় দিয়ে যে ওই চেহারা স্পর্শ করা হারাম জাহান্নামের উপরে, যে চেহারার মধ্যে আল্লাহ পাকের একটুখানি আল্লাহর বান্দার চোখের পানি লাগছে, এই চেহারার চোখের পানি কত আশ্চর্য শক্তিওয়ালা। হ্যাঁ, আসু হে নদামতকে বুঝা দেবে জাহান্নামকে। এ এক বুজুর্গ আল্লাহর প্রেমিকের জন্য বলেন প্রিয় বন্ধুরা তোমার চোখের পানির কদর করল না, দাম বুঝল না, এই চোখের পানি জাহান্নামের আগুনকে নিবারণ ক্ষমতা রাখে। আসু হে নদামতকে বুঝা দেঙ্গে জাহান্নাম কো, আল্লাহ তাআলা আমাদেরকে কান্নাকাটি করার তৌফিক দান করেন। আয় খুশা চশমে কে আ গিরিয়ানে বুঝ, আয় হুমায়ু দিল কে আ বিরিয়ানে বুঝ, আহা ওই দুইটা চক্ষু কত দামি যে দুইটা চক্ষু মাওলার জন্য কান্দে, ওই দিল কত দামি যে দিল মাওলার মহব্বতের আগুনে জ্বলতে পুড়তে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে এইরকম দিল নসিব করেন, এইরকম চক্ষু নসিব করেন। হ্যাঁ, কানতে না পারলে কান্নার ভান করলেও আল্লাহ তাআলা রাজি হয়ে যান। ইবকু ফাইনলাম তবকু ফতবা কাও, শুনতেছেন ভাইরা? হ্যাঁ, তো তসির আচ্ছা, এই যে ওয়াসি যে লোকটা না, ওয়াসি রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের প্রিয় চাচা হামজা রাজিউল্লাহ তাল্লাহকে এইরকম নিষ্ঠুর ভাবে হত্যা করার পর এই মানুষটা পালায় গেলেন, কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আজীব, এক বুজুর্গ বলছিলেন যে এক গুনাগার মুসলমান, হ্যাঁ এক বুজুর্গ বলছিলেন যে আমার ভাই গুনাগার মুসলমানরা ভয় করো না মিয়া, যে আমল করো, মাফ চাও, ফের আগে চলো, কিয়ামতের ময়দানে বলবে রব্বুল আলামিনকে হে আল্লাহ আপনি দয়াবান, আর নবীও দিছেন একজন দয়াবান, দুই দয়াবানের মাঝখানে আমি পড়ছি, আশা করি আমার জন্য কোন সমস্যা হবে না, আমার একটা রাস্তা খুলেই যাবে দুই দয়াবানের দয়ার উসিলাতে। ইয়া রব তু করিমি রসুল তু করিম সদ শুকর কে মায়ে মিয়ান দু করিম, আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম দয়া করে আমাদের জন্য সুপারিশ করবেন, আল্লাহ পাক দয়া করে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। قال رسول الله صلى الله عليه وسلم شفاعتي لأهل الكبائر من أمتي رسول پاک صلى الله عليه وسلم বলেন আমার উম্মত হাজার গুনাহ করতেছে কিন্তু কিয়ামতের দিনে এই গুনাহগারদের জন্যই আমি সুপারিশ করতে ছুটে আসব আহা প্রিয় রাসূল صلى الله عليه وسلم যখন এরকম محبت আর দয়া আমাদের জন্য প্রকাশ করতেছেন তো আমরা তার ডাকে সাড়া দেওয়ার জন্য কিভাবে ছুটে আসা উচিত আর কতকাল গুনার ভিতরে ডুবে থাকব আল্লাহ আমাদেরকে মাফ করেন এখনো আপনার দিকে ফিরবার তৌফিক দান করেন তু হো কিসি ভি হাল মে মাওলা সে লও লাগায়ে যা কুদরত জুল জালাল মে ক্যা নহীঁ গির গিরায়ে যা খোলে বো ইয়া না খোলে দর উস পে হো কিউ তেরি নজর তু তো বস আপনা কাম কর ইয়ানি সদা লাগায়ে যা আরে ভাই উঠো ছুটো আল্লাহর দুয়ারে দাঁড়াও ডাক দাও হাত তোলো কান্দো হযরত ডাক্তার আব্দুল ইসহাক রহমতুল্লাহ আলাইহি পাকিস্তানে বহুত বড় বুজুর্গ ছিলেন তিনি বলতেন আমার ভাই মুসলমান যখন তুমি দুইটা হাত আল্লাহর থেকে কিছু নেওয়ার জন্য আসমানের দিকে তোলো সাত আসমান জমিন তোমার দুই হাতের নিচে থাকে তোমার হাতের সামনে সিরফ তোমার মাওলাই মাওলা থাকে যেই বান্দা আল্লাহর কাছে হাত মুনাজাতের দুয়ার মধ্যে হাত তুলে হাত এত দামি এত দামি এত দামি তো যাই হোক ওয়াসি এই মানুষটা পলায় গেলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পরে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন পয়গাম পাঠাইলেন দূত পাঠাইলেন যে ওকে বলো ইসলাম গ্রহণ করতে যদি ইসলাম গ্রহণ করে আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন ওয়াসি এই খবর শোনার পরে তিনি তাজ্জব করলেন যে খুব মজার কথা তো যে কোরআন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাজিল হলো সে কোরআনে আছে যে যেই লোক জিনা করে কাউকে অন্যায়ভাবে হত্যা করে মদ পান করে তো কাল কিয়ামত নিশ্চয়ই তাকে এর প্রায়শ্চিত্ত এর সাজা ভোগ করতে হবে ইয়ালকা আসামা আর আমাকে বলছেন যে ইসলাম কবুল করলে সব মাফ কোরআন বলে শাস্তি হবে আর তিনি বলেন মাফ হবে আমি তো বুঝতে পারলাম না বিষয়টা কথা বুঝলেন না কোরআনের আয়াতের উদ্ধৃতি দিচ্ছেন বাসী এই দুধ সংবাদ রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের নিকট পৌঁছে দিলে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের পবিত্র অভ্যাস ছিল নিজের থেকে বলতেন না যতক্ষণ না আল্লাহ বলেন অনিল হওয়া ইনহুয়া ইল্লা বাহিউ ইউহা মোহাম্মদ হারগিজ না গুফতা তাহানা গুফতা জিব্রাইল জিব্রাইল হারগিজ না গুফতা তাহানা গুফতা কের দেগা হ্যাঁ রসুল সাল্লাহ আলাইস্লাম বলতেন না যতক্ষণ না জিব্রাইল খবর নিয়ে আসতেন আর জিব্রাইল বলতেন না যতক্ষণ না আল্লাহ পাক নিজে বলে দিতেন শুনতেছেন ভাই আজিব মামলা আজিব সিস্টেম মিয়া ইসলাম তো আশ্চর্য ধর্ম মিয়া যে এক জায়গায় বসলাম মিটিং সিটিং করলাম আমরা সিদ্ধান্ত নিলাম এটা একটা আদর্শ এটা একটা মানব জাতির কল্যাণের বিধান আর এই হলো আমাদের মানুষের চিন্তা ভাবনা আর ইসলাম হচ্ছে পুরনোটা এই মহান স্রষ্টা যিনি আসমানের স্রষ্টা যিনি জমিনের স্রষ্টা যিনি মাত্র ছয় দিনে আসমান জমিনকে কমপ্লিট ভাবে সৃষ্টি করছেন সুবিন্যস্ত করছেন সাজাইছেন যিনি বিশাল সূর্য এবং চন্দ্র বানিয়েছেন বেসুমার নক্ষত্ররাজি দিয়ে আসমানকে সাজাইছেন এই মানুষের মস্তিষ্ক যে আল্লাহ দান করছেন মানুষের হায়াত এবং জীবন এবং বিবেক যে আল্লাহ দান করছেন সেই আল্লাহ জানেন যে মানুষের মঙ্গল কিসে অমঙ্গল কিসে লাকাদ খালাকনাল ইনসানা ও নালাউ মা তুওয়াসবিসু বিহি নাফসু ও নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল বরীদ আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন যে এই মানুষকে আমি সৃষ্টি করছি ওর মনের ভিতরে কি চিন্তা ভাবনা কল্পনা জল্পনা সেই সব কিছু পর্যন্ত আমি জানি মানুষের মঙ্গল অমঙ্গল তো আল্লাহ পাক জানেন এই খুলিকাল ইনসান দাইবা আপাদ মস্তক মানুষ একদম দুর্বলতার ডিপু এই মানুষ মানুষের জন্য কল্যাণকর সংবিধান এবং বিধান কোত্থেকে দিবে এজন্য আল্লাহ পাক যুগে যুগে নবী রসুলদেরকে পাঠাইতে থাকছেন পৃথিবী সৃষ্টির পর থেকে এবং আসমানে কিতাব দিতে থাকছেন যাতে মানুষ অন্ধকারে হারায় না যায় অভিশাপের মধ্যে হারায় না যায় আলোর জাহান দেখতে পায় আলোর সন্ধান এবং হেদায়তের সন্ধান লাভ করতে পারে এই মানুষ যদি আল্লাহর নবীর সুন্দর কথার উপর চলে আসমানি কিতাবের উপর চলে তবেই মানুষের আলোকিত হওয়া সম্ভব এখন তো লোকেরা সিনেমা হলে গিয়ে অভিনয় করলে বলে তিনি একজন আলোকিত মানুষ তিনি একজন আলোকিত মানুষ পর্দার আলোতে আলোকিত হয়েছে সেও একজন আলোকিত মানুষ একজন ইমানে আলোকিত আরেকদিকে আরেকজনের সিনেমা হলে আলোকিত একজনের কাবাতে আলোকিত আরেকজনের সে নাফরমানির আড্ডাতে আলোকিত, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন, আমাদের বিবেকের ভিতর থেকে অন্ধকার আর লানতসমূহকে দূরীভূত করে দেন। আল্লাহ তাআলা পবিত্র আত্মা, পবিত্র চিন্তা, পবিত্র জীবন আল্লাহ আমাদের সকলকে নসিব করে। ওয়াসি যখন এই কথা বললেন যে কোরআন তো বলে যে এইসব গুনাহ করার পর তার শাস্তি অবধারিত, তা আমি ইসলাম আনলেই আমার কি ফায়দা হবে? ফের কোরআন শরীফে আল্লাহ পাক আয়াত নাযিল করছেন, জিবরিল আমিন সে আয়াত নিয়ে আসছেন যে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, হ্যাঁ অপরাধ করলে শাস্তি নির্ধারিত, তবে কথা আছে যদি তওবা করলা, ঈমান আনলা, বাকি জীবন সুন্দরভাবে কাটাইলা, আমিলা আমালান সালিহা, নেক আমল আর আল্লাহর হুকুমের মধ্যে জিন্দেগি কাটাইয়া দিলা, তাহলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কথা ক্লিয়ার হয়ে গেল না? কিন্তু ওয়াসি মানুষটা এমন মজবুত, তিনি তারপরও থামলেন না। তিনি বলেন যে এখানে একটা কথা আছে, সেটা হলো আল্লাহ পাক বলছেন যে তিনি মাফ করবেন যদি ঈমান আনি এবং বাকি জীবন ভালো আমলে কাটাই, আমিলা আমল সালিহা। কোরআন বুঝা একটা ব্যাপার মিয়া, কিছু নেক আমল করলাম, বাকি সারাদিন গুনার কাজ করতে থাকলাম, আর আমরা মনে করতে থাকি আমি ফজর পড়ছি, আমি তাহাজ্জুদ পড়ি, আমি লোকদেরকে দিনের কথা বলি, আমি তো খুব ভালো মানুষ। কিন্তু এটা আল্লাহ পাক এইভাবে আমাদেরকে দিন শিখান নাই, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আমাদেরকে দিনের পথে চলতে বলেন নাই। আল্লাহ ও রসুল যে দিন শিক্ষা দিয়েছে সেটা হলো একদম ফ্রেশ পিওর ঈমান জিন্দেগি। হ্যাঁ ভুল ত্রুটি হয়ে গেলে তওবা করো, মাফ চাও, সেটা তখন আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবেন। কিন্তু প্রথম থেকে অভ্যাস বানানো, এই নামাজ এই মিথ্যা, এই নামাজ এই গীবত, এই ভালো কথা এরপরে মিথ্যা কথা ধোকা, এই একদম ফেরেস্তার মতো আমল একটু পরে বেপর্দা, আবার কুদৃষ্টি, আবার সুদ ঘুষের সঙ্গে সম্পর্ক, আবার লেনদেন নাজায়েজ এবং হারাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ এ কি জিন্দেগি আজকে আমাদের, একে ভেজাল জিন্দেগি। মোমেন তো ভেজাল জিন্দেগি বলা হয় না, মোমেন বিলকুল পাক সাফ জিন্দেগি বলা হয়। হ্যাঁ আর তুহুর শত্রু ঈমান, মোমেনের জিন্দেগির সঙ্গে পবিত্রতা অবিচ্ছেদ্য বিষয়। ইন্নাল্লাহ তাইয়্যিব ইউহিব্বু তাইয়্যিব নাযীফুন ইউহিব্বু নাযাফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মহান রব্বুল আলামিন পবিত্র, তার সঙ্গে যারা সম্পর্ক রাখতে চায় জীবনের সর্বক্ষেত্রে তাদেরকে পবিত্র থাকতে হয়। শুনতেছেন ভাইরা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। তো ওয়াসি বুঝতে পারছেন যে আল্লাহ পাক যে কথা বলছে সেটা তো সহজ মনে হয় না। আজা সরতুন সাদিন, তিনি ওই দূতের কাছে বললেন যে ভাই রে কথা তো ভালো কিন্তু কঠিন শর্ত মনে হয়, ঈমান আনার পরে বাকি জিন্দগি যদি আমি ভালো হয়ে চলি তাহলে আমার মাফ, শাস্তি হবে না। তো দূত এই সংবাদ নিয়ে আবার রসুল্লাহ সাল্লাহ আলসালামের নিকট গেলেন, রসুল্লাহ সাল্লাহ আলসালাম কোনো উত্তর দিলেন না, চুপচাপ থাকলেন, দেখি রব্বুল আলামিন কি বলেন। আবার জিবরিল আমিন আয়াত নিয়ে আসছেন, লাইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে তুমি যদি শিরক নিয়া কুফর নিয়া মৃত্যুবরণ করো তাহলে তো আল্লাহর নিকট কশিন কালেও তুমি ক্ষমা পাবে না, কিন্তু যদি মুমেন হইয়া মৃত্যুবরণ করো হাজারো গুনাহ থাকলেও আল্লাহ যাকে চাইবেন মাফ করে দিবেন সব রকমের গুনাহ। কি কথা বুঝেন নাই? এতে ও তার গুনাগুলো এসে গেল, এ হত্যা করা, এ মদ খাওয়া এবং আরো যত সমন্বয় আছে সবটার কথা এসে গেল যে শিরক আর কুফর থেকে মুক্ত যদি হও ঈমান আনো তাহলে আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দিবেন, যাকে চান মাফ করে দিবেন। ওয়াসির নিকটে সংবাদ আয়াত যখন পৌঁছল তিনি খুশি হওয়ার বদলে আবার প্রশ্ন তুললেন, তিনি বললেন যে কথা তো অনেক সুন্দর কিন্তু আল্লাহ পাক এখানে বলছেন যে ঈমান আনার পরে তিনি যত যে কোনো রকমের ভুল ত্রুটি হয়ে গেলে কখনো বাকি জীবনে যাকে খুশি তাকে তিনি মাফ করে দেন, তা আমারে মাফ করবেন কিনা সে বিষয়টা তো বুঝলাম না। এই কথা বুঝেন নাই? যাকে চাইবেন মাফ করবেন, আমাকে মাফ করতে চাইবেন কিনা সেই বিষয়ের কোনো গ্যারান্টি তো পাইলাম না। কথা বুঝেন নাই ভাইরা? আজীব এই মানুষটা ছিলেন, কিন্তু তার জন্য দেখেন রাস্তা খুলে কিভাবে হেদায়েতের আল্লাহ পাক রহমতের পথ খুলে গেল কিভাবে। এই আয়াতে পাকের পরে ওয়াসির এই মন্তব্যের পরে মহান রব্বুল আলামিন এই আয়াত নাযিল করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইগফির যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ পাক এই আয়াত নাযিল করলেন, হে রাসূল আপনি আমার এই কথাটা ওদেরকে পৌঁছে দেন, হে আমার বান্দারা তোমরা যারা চরম থেকে চরম সীমা লঙ্ঘন করো না কেন, হাজারো লাখ কোটি তোমরা পাপ করো না কেন, এত চরম সীমা লঙ্ঘনের পরেও যদি তোমরা আমি আল্লাহর নিকট ক্ষমা চাও, আমি গ্যারান্টির সাথে ঘোষণা করলাম নিশ্চিত এবং সন্দেহাতীত ভাবে তোমাদের সবগুলো গুনাই আমি মাফ করে দেব। আর উঞ্চে হাসতি বাজ আ গর কাফির গবর বুত পরস্তি বাজ আ এ দরগাহে মা দরগাহে না উমীদ নে সতবার আগর তওবা শিকস্তি বাজ আ শতবার লাখবার কোটি কোটি বার যদি তওবা ভঙ্গ করে থাকো অপরাধ করে থাকো এখন ফিরে আসো এখন তোমাকে গ্রহণ করব আমি। এই হল রব্বুল আলামিনের সাদ। ওয়ারে পেয়ারা আল্লাহ কি আপনার রহমতের সাদ, শুনতেছেন ভাইরা? তো ওয়াসি যখন এই খবর শুনলেন, এই আয়াতের পয়গাম পাইলেন, তখন তিনি মাথা ঝুঁকালেন, বললেন আর তো কোনো কথা বলার কোনো সুযোগ নাই, এইবার তো মাথা নত করা চাই। তিনি ছুটলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট হাজির হলেন এবং তওবা করলেন, ইসলাম কবুল করলেন। এইভাবে সাহাবীদের কাতারে আল্লাহ পাক তাকে স্থান দিলেন, সব গুনাহ মাফ করে ওই সাহাবীদের মতো অন্য সাহাবীদের মতো তার জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেল। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদিয়ু আন وَعَدَّهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الْأَنْهَارُ وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُمْ بِإِحْسَانٍ পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, আমার নবীর সাহাবীরা তারা সকলেই ঈমান ঈমানের ক্ষেত্রে অগ্রগামী এবং তারা সকলেই ফার্স্ট ডিভিশন ফার্স্ট এবং এক নম্বর। কে বলেন? রব্বুল আলামিন। এই মিন এখানে তাবিজিয়ানা, এখানে হলো হচ্ছে মিন বয়ানিয়া। তাফসীর মাজারিতে কাজী সানাউল্লাহ পানভী রহমতুল্লাহ লিখছেন যে ইমাম মুজাদ্দিদ আলবে সাদ রহমতুল্লাহ আলাইহি বলেন, মিন এখানে বয়ানিয়া কি অর্থ? আল্লাহ পাক বলেন আমার নবীর সাহাবীরা চাই তারা মুহাজির হোক কিংবা আনসার, আমি আল্লাহর নজরে তারা সকলেই অগ্রগামী এবং এক নম্বর। শুনতেছেন ভাইরা? এবং কেয়ামত পর্যন্ত এই মুহাজির আনসার সাহাবীদের সাচ্চা অনুসরণ যারা করবে, তো আমি আল্লাহ তাদের প্রতি এদের প্রতিও সন্তুষ্ট, তাদের অনুসারীদের প্রতিও সন্তুষ্ট। এবং এদের জন্য এখন থেকেই আমি জান্নাত একদম রেডি করে রেখে দিলাম। শুনতেছেন ভাইরা? কি শান এই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের। আমরা যদি তাদের সাচ্চা অনুসরণ করতে পারি ভাই, সেই ঈমান সে আমল সে সুন্নত সে তাকওয়ার জীবন অবলম্বন করতে পারি, আল্লাহ পাকের ওয়াদা এই সাহাবীদেরকে যেরকম আল্লাহ পাক সাহাবীদের জন্য সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন, আল্লাহ পাক বলেন যে আমি তোমাদের প্রতিও সন্তুষ্ট হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। এই ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তওবা করার পর ঈমান আনার পরে এই ঘোষণার দৌলত প্রাপ্ত হলেন কিনা, এই সুসংবাদের অধিকারী হলেন কিনা। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের আজীব শান ছিল, তাদের কারণে রহমতের নতুন 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 দ্বার উন্মুক্ত হইতেই থাকত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওই মওকাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ হাযিলাহু খাসা আম লিল মুমিনিনা আম্মা, এই যে আল্লাহ পাক ওয়াসির প্রেক্ষিতে আয়াত নাযিল করে বললেন যে হাজারো সীমা লঙ্ঘনের পরেও ক্ষমা চাইলে সবগুলো গুনাহ গ্যারান্টির সাথে তিনি মাফ করে দিবেন, এই কথাটা খালি ওয়াসির জন্য নাকি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত গুনাগার মুমিনদেরও জন্য? শুনতেছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন বাল লিল মুমিনিনা আম্মা, শুধু ওয়াসির জন্য না, কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানদের জন্যই আল্লাহ পাকের পক্ষ থেকে এই সুসংবাদ। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দেন। হযরতে উমরে ফার হ্যাঁ ওই বিসমিল্লাহ যে পড়তেছিল, ওই যে ছেলেটা বক্তব্যে ঢুকলো, তা আজকে বিসমিল্লাহির রহমান রহিম সবক নিল। হ্যাঁ সুবহানাল্লাহ। বাস তাফসীরে কবীরে লিখছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, তখনই রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিলেন এবং বললেন, হে ফেরেশতারা কবরের মধ্যে এই এই বাচ্চার বাবার উপর তোমরা আজাব দিতেছ, মাসুম বাচ্চা ওই যার উপর আজাব হচ্ছে তার নাবালক শিশু, সে বক্তব্যে বলতেছে আমি আল্লাহর রহমতের কোন সীমা নাই, কোন কিনারা নাই, ওর এই কথা আমি এতটা খুশি হইলাম, ওর বাবার আজাব তোমরা বন্ধ করে দাও। শুনতেছেন ভাইয়েরা, আহা, ইসলাম কি জিনিস, ইমান কি জিনিস, লা ইলাহা ইল্লাল্লাহ কি জিনিস, ইসলামের এক একটা আমল কি জিনিস। আমার প্রিয় বন্ধুরা, প্রতিটি ইসলামের প্রতিটি আমল দামি, সীমাহীন মূল্য, কোন এর মূল্য বয়ান করাই পৃথিবীতে কারোর জন্য সম্ভব না, এত দামি, এত দামি। এক বিসমিল্লাহ রহমান রহিমের বরকতে ওর বাবার কবর আজাব খতম হয়ে গেল, মাফ হয়ে গেল। যাই হোক, তো উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি যখন পড়লাম বিসমিল্লাহির রহমান রহিম, কুলতু হা যাহিরুহু তাইয়িবুন, কি চমৎকার কালাম, কি সুন্দর, দেখলেই তো দিল খুশিতে বাগ বাগ হয়ে গেল। এরপর হযরত উমর পড়লেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাসকা, এই চার কয়েকটা মাত্র আয়াত পড়লেন হযরত উমর, একটুখানি পড়ার পরে বললেন কি রে, আহা, এই মানুষটা যাকে আমি হত্যা করতে রওনা হইলাম, এতক্ষণ পর্যন্ত আমার কাছে মনে হয়েছিল সারা বিশ্বের সবচেয়ে ঘৃণিত মানুষটা, কিন্তু এইটু এই মুহূর্তে আমি দেখতেছি এই মাত্র সূরা একটু পড়ার পরে সারা বিশ্বে তার মতো এমন প্রিয় মানুষ আমার নজরে কেউ। হযরত উমর তখন বলেন যে আমি ফাতেমাকে বললাম যে ফাতেমা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন কোথায়? বললেন যে ভাই, আল্লাহর কসম দিয়ে আমি জিজ্ঞাসা করতেছি, আপনি তার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবেন তো না? হ্যাঁ, হযরত উমর বলেন যে আমি আল্লাহর কসম করে বললাম যে তার সঙ্গে কোনো খারাপ ব্যবহার কোনো খেয়াল আমার নাই। তিনি বললেন দারে আর কামে আছেন আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন না, তার জন্য দিল মুহূর্তে বেকুর হয়ে গেছে, পাগল হয়ে গেছে এক নজর তাকে দেখার জন্য। হযরত উমরে খোলা তলোয়ার হাতে ছুটছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাতে। যখন সেখানে গিয়ে পৌঁছছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘরের মধ্যে ছিলেন দার আর কামে, সে ঘরটা বড় ছিল, ঘরের মধ্যে অন্দর মহলে আর ভিতরে আরেকটা রুমে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘরের সম্মুখে এসে যখন এরকম দরজাতে করা ঘাত করলেন হযরত উমর, যে কজন সাহাবী ছিলেন তাদের কেউ দরজা খুলতে দেখলেন যে ঘরের বাইরে উমর, তো বলে উঠলেন উমর, উমর ইবনুল খাত্তাব। বাস হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ছিলেন, তিনি ছুটে গেলেন, বললেন কে? উমর, ওর জন্য আমি যথেষ্ট, মানে এর মোকাবেলা তোমাদের দরকার নেই, আমি যথেষ্ট। এর ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভিতর থেকে শুনে বলছেন, তিনি ছুটে আসছেন, বললেন কি হলো? বলে ওমর, ওমর আসছেন, চলো আমাকে ওনাদেরকে ছড়াইয়া দিয়ে তিনি নিজে আগে বাড়লেন। বাস আগে বাড়িয়ে হলো তোমার বলেন আকাদা বি মাজামে সিয়াবি, আমার কোটার গলা ধরে এক টান দিয়া আর আত্মা খারাপ তু আলা রুকাতাইয়া, যে আমি রসুল সাল্লাহ আসলামের টানের ছুটে একদম উপর হয়ে পড়তেছিলাম, উপর হয়ে পড়ে গেলাম। আর রসুল্লাহ সাল্লাহ আসলাম তখনই আমাকে বলতেছিলেন হে ওমর, তুমি কি থামবা না? হযরত উমর বলেন আমি তখন বললাম যে আমি আপনার নিকট ধরা দেওয়ার জন্যই আসছি, আপনার কদমে নিজেকে সুপর্দ করার জন্যই আসছি, এবং আমি পড়লাম আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ও আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি অন্তর থেকে সাক্ষ্য দিই নিঃসন্দেহে আল্লাহ ভিন্ন আর কোন মাবুদ নাই, এবং নিঃসন্দেহে আপনি আল্লাহ পাকের রাসূল, ও আন্নাকা আব্দুহু ওয়া রাসূলু, এবং তিনি আপনি আল্লাহ পাকের খাস বান্দা, আল্লাহ পাকের খাস নির্বাচিত বন্দা, আল্লাহ পাকের রসুল। শুনতেছেন ভাইয়েরা, কি শান এবং কি মামলা! হায় আজব ঘটনা, যে এখানে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে, যে জন্য আমি আজকে এই বিষয়টা আলোচনায় তুললাম, সেটা হলো যে এই মানুষটা যার হাতে একটু আগে নবীকে হত্যা করার তলোয়ার, সেই উমর হঠাৎ তার জীবনের এমন পরিবর্তন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় তার ব্যাপারেই ঘোষণা করলেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি এই পৃথিবীতে কারো নবী হওয়া সম্ভব হইত নিঃসন্দেহে উমর নবী হইত। শুনতেছেন ভাইরা? এজন্য কোন মুসলমান এই কথা মনে না করা যে ভাই আমি গুনাগার মানুষ, তা আমার কি উপায় হবে? উপায় একটাই, সেটা হচ্ছে যেই হালই থাকি বস তু হো কিসি ভি হাল মে মাওলা সে লও লাগায়ে যা। হযরত হাকীম উল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা সাফারি থানভী নবরুল্লাহ তাআলা বরকাতহু বলেন, আমার ভাই মুসলমান, এখন লজ্জিত হও, গুনার জন্য অনুতপ্ত হও, সিদ্ধান্ত নাও আর করবো না এই গুনা, এখন ফিরে আসো, জীবনটা গড়তে শুরু করো, তাহলে তোমার অতীতের সব গুনা পাক সাফ হইয়া, গুনা থেকে পাক সাফ হইয়া একদম নূরওয়ালা জিন্দিগি আল্লাহ তোমাকে রিসিভ করে দিবেন। হযরত থানভী বলেন যে তওবার মূল্য তোমরা বুঝতেছো না, তওবা যে তওবার মর্তবা এরকম যে তওবা তমাম গুনাহুকো মিটা দেতি হ্যাসা কি বারুদ জরাসি হতি হ্যাঁ লেকিন বড়ে বড়ে পাহাড় কো উড়া দিতি হ্যাঁ। একটুখানি বারুদের বোমা, এটা যদি একটা বিশাল বড় পাহাড়ের উপর মারো, পাহাড় বারুদের আঘাতে চুরমার হয়ে যায়। তওবা এরকম আসমানি বারুদ, এই তওবা যে করে এই তওবার বারুদ জীবনের লাখ কোটি গুনার পাহাড়কে মুহূর্তে নিসমার করে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে সব গুনাহ থেকে কামিল তওবা করার তৌফিক দান করেন এবং একদমই পূর্ণ জিন্দগি আল্লাহর বন্দেগীতে অক্ষ করার তৌফিক দেন। তু বরায় বন্দেগী হ্যায় ইয়াদ রাখ, বার সর অব গন্দগি হ্যায় ইয়াদ রাখ। হে মানুষ, তোমার জিন্দগি কেবলই মহান আল্লাহর বন্দেগীর জন্য আর কোন কাজের জন্য না। ফাআম্মা মান তাগা ওয়া আসারা আল হায়াত আদ-দুনিয়া ফাইন্নাল জাহীম হিয়াল মাওয়া। দুনিয়ায় দুনিয়াকে যে মুখ্য বানাবে, কুফর শিরক বিদআত আর পাপের দুনিয়া বানাবে, নিজের ঠিকানা নিজেই জাহান্নাম বানাইতেছে। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফস আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে নিজের মন মতো চলবে না এবং নফসের গোলামি আর শয়তানের গোলামি বাদ দিয়া আল্লাহ পাকের হুকুমের অধীন চলবে, আল্লাহ পাকের মর্জির সামনে মাথা ঝুঁকাবে, নিজের মর্জি আর ইচ্ছা খতম করে দিয়া আল্লাহ পাকের মর্জি ওয়ালা জিন্দগি বানাবে। আল্লাহ পাক বলেন, আমার পছন্দ যার পছন্দ তার ঠিকানা নিঃসন্দেহে জান্নাত হবে। শুনতেছেন ভাইরা? এজন্য এক বুজুর্গ বলছেন যে আমি আমার নিজের কথা না, আমার মাওলার খুশির উপর জীবনকে উৎসর্গ করবো। জুন কি খুশি হ্যায় ও মেরি ভি খুশি হ্যায়, যা দিল তুঝে ছোড়া জিদার বো হ্যাঁ উদার হাম। এক বুজুর্গ বলেন, কই মজা মজা নহি, কই খুশি খুশি নহি, তেরে বগৈর জিন্দগি মৌত হ্যায় জিন্দগি নহি। আল্লাহকে নারাজ করে কোনো ক্রমে মানুষ সুখে থাকতে পারে না, আরামে থাকতে পারে না, ইজ্জতে থাকতে পারে না। সুখের একটাই পথ, শান্তির একটাই পথ, ইজ্জতের একটাই পথ, সেটা হলো আল্লাহ পাকের হুকুমের উপর চলা, গুনামুক্ত জিন্দগি বানানো, আল্লাহ পাকের ফরজ ওয়াজিব হুকুমগুলোকে যথাযথভাবে পালন করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুলের পরে বা সঙ্গে সঙ্গে জিবরিল আমিন আসমান থেকে এসে হাজির এবং জিবরিল আমিন বললেন যে ইস্তাবশার আহলুস সামায় বি ইসলামে ওমর। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমরের ইসলাম গ্রহণ করার কারণে সমস্ত আসমানের ফেরেশতারা আসমানে আনন্দ উদযাপন করতেছে। শুনতেছেন ভাইরা? এবং আল্লাহ পাকের পক্ষ থেকে আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহান নবিয়্যু হাসবুকাল্লাহু ওয়ামান ইত্তাবাকা মিনাল মুমিনিন। হে রাসূল, আপনার জন্য আল্লাহ যথেষ্ট, আর আল্লাহ পাক যে দুনিয়াতে আপনাকে সাহায্য করবেন, যে কজন মুসলমান আপনার সামনে এখন আছেন যার মধ্যে শীর্ষে হযরত ওমর, তো এই এই কয়েকজন মুসলমান আপনার জন্য যথেষ্ট, এদেরকে দিয়ে আল্লাহ পাক দিনকে বিজয়ী বানিয়ে দিবেন। শুনতেছেন ভাইরা? আর মুহূর্তের মধ্যে সেটার বাস্তবায়ন এবং প্রতিফলন শুরু হল। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ইশারা করলেন, এমনি বলছেন তো মোমেনরা আপনার জন্য যথেষ্ট, কিন্তু ইশারা কার দিকে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। আল্লাহ পাক যেটা বলছেন মুহূর্তের মধ্যে সেটার প্রতিফলন শুরু হয়ে গেল। হযরত ওমর ইসলাম গ্রহণের সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ আলাসনা আলাল হক, ইয়া রাসূলুল্লাহ আমরা কি সত্যের উপরে না, আমরা কি হকের উপরে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিঃসন্দেহে তোমরা হকের উপরে। হযরত ওমর বললেন যে ফাকিমাল ইত্তেফা, তাহলে আমরা গোপন থাকবো কেন, ঘরের মধ্যে লুকায় থাকবো কেন, আমরা প্রকাশ্যে আল্লাহর দ্বীনের দাওয়াত পেশ করব, ঈমানের দাওয়াত পেশ করব, প্রকাশ্যে আল্লাহর বন্দেগী করব, কাকে পরোয়া করব, কাকে ভয় করব আমরা? শুনতেছেন ভাইরা, আজিব সার মুহূর্তের মধ্যে আল্লাহ পাকের সেই কথার প্রতিফলন শুরু হয়ে গেল উমরের জীবনে, উমরের মাধ্যমে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ওয়াল্লাহি লানা খুরুজুন্না, আল্লাহর কসম নিঃসন্দেহে আমরা এখন বাইর হব, ময়দানে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি খুশিতে বাঘ বাঘ হয়ে গেলেন, রব্বুল আলামিন আমাকে যে সুসংবাদ দিচ্ছেন এখনই তো তার বাস্তবায়ন শুরু হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন যে চলো তো বাইর যাই। বাইর হলেন, দুই কাতার বানাইলেন, 40 জন মুসলমান দুই কাতার বানাইলেন, এক কাতারের সম্মুখে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আর এক কাতারের সম্মুখে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মধ্যখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উমর বলেন সামনের দিকে চলতে থাকলাম। এই রিওয়ায়েতে এতটা তাফসীর নেই, আরেক বর্ণনা আছে হযরত উমর সামনে তলোয়ার নিয়ে আগাইতেছিলেন এবং বলতেছিলেন যে নিজের স্ত্রীকে বিধবা করতে চাও আসো উমরের তলোয়ারের সম্মুখে দাঁড়াও, যে নিজের সন্তানকে এতিম করতে চাও আসো উমরের তলোয়ারের সম্মুখে আসো। সারা আরব জাহান সমগ্র মক্কাবাসী থর থর কাঁপতেছে, আর যে লোক গেল যে মুহাম্মদের কল্লা আনতে সেই লোক তো এখন আমাদের কল্লা খুঁজতেছে। শুনতেছেন ভাইয়েরা, আজিব মুআমালা রব্বুল আলামিন, আহা কি আশ্চর্য কি মুআমালা। আমার প্রিয় বন্ধুরা, এজন্য কোন মুসলমানের কোন মানুষের ব্যাপারে নিরাশ হইতে নাই। অনেকে আমরা মন্তব্য করে বসি, আরে এগুলার উপর মোহর লাগাই দিছে আল্লাহ তাআলা, আরে এইরকম কথা বলার কোনো মানে নেই। হ্যাঁ, কথা বললো আল্লাহ কুলুম, আমরা বুঝলাম কেমনি। কোনো মানুষের ইমানের ব্যাপারে হেদায়তের ব্যাপারে নিরাশ না হওয়া চাই, আশা নিয়ে আগে বাড়া। কোয়ে নামি দি মর কৌমি দেহাস, সোয়ে তারি কি মর খুশি দেহাস। আল্লাহ পাক তো আমাদেরকে রহমতের ঝলক দেখান, আশা দেন, আমাদেরকে আশান্বিত করতে থাকেন, আমরা সে পথে হাঁটতে থাকবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদেরকে মাফ করেন, সমস্ত মুসলমানকে মাফ করেন, যারা গুমরা হয়ে গেছে আল্লাহ তাদেরকেও মাফ করে হেদায়তের পথে আসার জন্য কবুল করেন। এরপরে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কাবা শরীফ পর্যন্ত পৌঁছলেন। কাফের মুশরিকরা সেখানে দেখার পর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওদের চেহারার দিকে তাকিয়ে দেখলাম চেহারাগুলো মলিন, আমার আমার মনে হয়েছে যে জীবনে ওরা এত বড় বিপদ মনে করে নাই, কোনোদিন বিপদে পড়ে নাই এতটা যতটা ওই মুহূর্তে ওরা বিপদে পড়ছিল। হ্যাঁ, ইউরিদুনা ইউতিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হ্যাঁ, আল্লাহ পাক বলেন আল্লাহ পাক নিজের নূরকে এভাবে সারা বিশ্বে পৌঁছে ছাড়বেন, কমপ্লিট এবং মোকাম্মল করে ছাড়বেন তার দিনকে। কাফের মুশরিকরা এটাকে যতই অপছন্দ করুক, তারা যতই জ্বলুক, যতই তাদের কাছে এটা অসহনীয় মনে হোক না কেন, আল্লাহ তাআলা আমাদেরকে দীন ঈমান ইসলামের উপরে অটল অবিচল বানায় দেন। আমার প্রিয় বন্ধুরা, মানুষ হয় জান্নাতের পথে চলছে আর না হয় জাহান্নামের পথে, ঈমানওয়ালা সে জান্নাতের পথে চলছে, আমলওয়ালা জান্নাতের পথে, নামাজওয়ালা জান্নাতের পথে, তাকওয়াওয়ালা জান্নাতের পথে, জিকিরওয়ালা জান্নাতের পথে, তওবাওয়ালা জান্নাতের পথে, চোখের পানিওয়ালা জান্নাতের পথে। আল্লাহর ওলিদের সঙ্গে যারা উঠা বসা ছুটাছুটি করে নিঃসন্দেহে তারা জান্নাতের পথে। হযরত মাওলানা ইসমাইল চাঁদাওয়াত বরকাতু কিছুক্ষণ পূর্বে বয়ান করতেছিলেন যে আল্লাহ ওয়ালাদের সোহবত উঠা বসার বিষয়টা। আমার প্রিয় বন্ধুরা, অনেক মুসলমান ভাইয়েরা এ ব্যাপারে খামোখাই একটা সন্দেহের মধ্যে থাকে, মনে হয় এগুলো বুজুর্গদের কথা। আরে বুজুর্গদের কথা, এগুলো একদম আল্লাহর কসম নিঃসন্দেহে কোরআন হাদিসের কথা। শুনতেছেন ভাইয়েরা, আমার কথা আপনারা খেয়াল করে শুনেন। হযরত হাকিম উল মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আসিফ আলী থানভী নবরুল্লাহ তাআলার কাছে বলেন, মুসলমান ভাইরা খেয়াল করার বিষয় হচ্ছে ইবলিস আলেম ছিল, আবেদ ছিল, আরেফ ছিল, ইবলিসের বেসুমার এলেম, বেসুমার ইবাদত, বেসুমার আমল, এত সত্য বুদ্ধত্ব হলো কেন হলো? বোঝা গেল হাজারো এলেম সত্ত্বেও রক্ষা হলো না, হাজারো এবাদত সত্ত্বেও রক্ষা হলো না, হাজারো মারিফত সত্ত্বেও রক্ষা হলো না। এজন্য ব্যক্তিগত ভাবে আমাদের হাজার আমল সত্ত্বেও এই আমলের মধ্যে এই গ্যারান্টি থাকে না যে আমি এটা নিয়ে মরতে পারবো ইমানের সাথে। কি কথা বুঝেন নাই? কিন্তু এখানে একটা বিষয় ভীষণ গুরুত্বের সাথে খেয়াল করার, সেটা হচ্ছে হাদিসে কুলসিতে মহান রব্বুল আলম নিজে বলেন, যেটা সহি হাদিস বুখারী শরীফ মুসলিম শরীফের, রব্বুল আলমিন বলেন হুমুল কাউমু লা ইয়াসকা বিহিম জালিসুহুম, আমার এই খাস বান্দারা, আমার খাস আউলিয়ারা, এরা আমার এত বেশি মকবুল এবং প্রিয় বান্দা, এদের সঙ্গে যারা উঠা বসা রাখবে জাহান্নামী হবে না। শুনতেছেন ভাইরা, বস্তুত এই হাদিসে কুদসির কারণে, এই আল্লাহ পাকের দিনের এই মজবুত এই গ্যারান্টির কারণে বুজুর্গান দিন এই কথা বলেন যে আল্লাহ ওয়ালাদের সঙ্গে যে মুসলমানরা উঠা বসা করবে হাজার ভুল ত্রুটি থাকা সত্ত্বেও নিঃসন্দেহে তাদের জীবন পবিত্র হওয়ার এবং জান্নাতে যাওয়ার মতো পথ আল্লাহ পাক নিজেই বানিয়ে দেবে ইনশাআল্লাহ। কথা ক্লিয়ার বুঝে আসে না ভাইয়া? আর একটু বলি যাতে এই বিষয়টা একদম স্পষ্ট হয়ে যায়। মধ্যখানে এতটুকু বলবো যে হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ তাআলা মরকাতহু বলছিলেন যে আল্লাহর ওলিদের সঙ্গে যারা মহব্বত রাখে, সম্পর্ক রাখে, উঠা বসা রাখে, তারা হয় ওলি আল্লাহ হবে এবং মৃত্যুর পরে পয়লা সারিতে যারা জান্নাতে যাবে তাদের সঙ্গে এরাও জান্নাতে যাবে। আর যদি এমনটা নাই হলো, হ্যাঁ না, একদম ওলিদের কাতারে স্থান না পাইল, কমপক্ষে মৃত্যুর আগে কামেল তওবার পরে শাস্তিমুক্ত অবস্থায় তার মৃত্যু হবে ইনশাআল্লাহ, শাস্তিযোগ্য সে থাকবে না। কারণ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেই বান্দা মৃত্যুর আগে তওবা করতে পারলো আল্লাহ পাক বিলকুল বেগুনা মানুষের মর্যাদা তাকে দান করবে। আর তাই মুমিনা জামবি কামাল্লা জামবালা, এ তো রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। খোদ কোরআনের রব্বুল আলামিন গ্যারান্টি সাথে ঘোষণা করছেন তুবু ইলাল্লাহ জামিয়ান আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। এই ইমানওয়ালারা যে যেই ভুলের মধ্যে আসো তওবা করো, আমি গ্যারান্টি দিলাম তুমি কামিয়াব হয়ে যাবে। শুনতেছেন ভাইরা, কামিয়াব হওয়ার কি তরিকা? কামিয়াব হয় বান্দা জান্নাত পাইলে, আল্লাহকে পাইলে, বুঝা গেল তওবা করলে নিঃসন্দেহে আল্লাহ তাকে মাফ করে দিবে। কি কথা বুঝে আসছে ভাইরা? এখন যে বললো হযরত থানভী কথা বললেন কোত্থেকে, এই যে হাদিসে কুদসি রব্বুল আলামিন বলছেন হুমুল কাওমু লা ইসতাবিহিম জালিসু, এই আল্লাহওয়ালারা এমন খাস বান্দা, এদের সঙ্গে থাকলে টাকলে সম্পর্ক রাখলে উঠা বসা করলে আল্লাহ পাক বলে তোর জন্য আমি নাজাতের ব্যবস্থা করবই করবো। লায়াসকা মানে কপাল পোড়া থাকবে না, হতভাগা থাকবে না। তো মানুষ দুই রকম, ভাগ্যবান আর হতভাগা। ভাগ্যবান জান্নাতওয়ালারা, হতভাগা জাহান্নামওয়ালারা। আল্লাহ পাক নিজে যখন বলেন যে হতভাগা থাকবে না, তাহলে তো নিশ্চয়ই তার জন্য রাস্তা খুলিয়ে দিবেন হেদায়তের এবং মুক্তির এবং জান্নাতে যাওয়ার। শুনতেছেন ভাইরা? এই হাদিসটার সঙ্গে আরেকটা হাদিস উল্লেখ করলে কথাটা নিঃসন্দেহে আরো পরিষ্কার হবে। সেটা হলো এই বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিস আছে, একটা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পূর্ববর্তী কোন উম্মতের এক গুনাহগার মুসলমান 99টা মানুষকে হত্যা করার পর হঠাৎ তার মনে উদয় হলো তওবা করলে কি কোনো রাস্তা খুলবে কি না। রাস্তা দিয়ে যাওয়ার সময় এক মুসলমান ভাইকে জিজ্ঞেস করলেন, ভাই রে 99 জনকে হত্যা করছিলাম, এখন তওবা করলে কি কাজ টাজ হবে, কিছু মাপ পাওয়া যাবে? ওই বেচারাও আবেগী মুসলমান ছিল। কি কথা বুঝেন না? আমরা অনেকেই দিনের খেদমত করি, দিনের কথা বলি, কিন্তু আবেগ থেকে বলি। আমার প্রিয় বন্ধুরা, কতকাল আরে ভুল করব? আবেগ না, সিরফ কোরআন সুন্নার আলোকেই দিনের কথা বলতে হয়, এর বাইরে বলা বিপদ। মান কাযাবা আলিয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার সম্পর্কে এমন কথা বলবে যেটা আমি বলি নাই, তাহলে তার ঠিকানা জাহান্নাম। তার মানে রসুল সাল্লাম যেটা বলছেন দিন, যেটা দিন, আর যেটা দিন না বলা হলো না, এটাও রসুল্লাহর দিন, তাহলে অথচ সে এটা দিনের কথাই না, তার ঠিকানা জাহান্নাম হলো। নাউযুবিল্লাহ তাআলা মিন যায়, কি সর্বনাশ আজকে আমাদের। হ্যাঁ, মানুষ গায়ের জোরে অনেক কথা বলে আবেগে, আবেগ না, কোরআন সুন্নারই আলোকে মাত্র কথা বলে। ওই লোক বলে বসছে আরে 99 কত ঈদ করে আবার তওবা। ওই লোক বললো যে আচ্ছা তো তওবা যদি কবুল না হয় তা আমার ফিগারটা আমি বানাই নি, 99 একটা ভাঙ্গা হিসাব ফাইনাল করে নি, রাউন্ড ফিগার বানাই তোমারও শেষ করি। ওরও হত্যা করছে, ওরও হত্যা করার পর 100 জন হলো না। এগুলো কয়েকদিন পরে আবার তার মনে জাগলো কি করা, তওবা কি করলে হবে না। ওইদিকে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তানকাতিউল হিজরা হাত্তা তানকাতিয়া তওবা ওয়ালা তানকাতিউ তওবা হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যতক্ষণ পর্যন্ত পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় হবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর গুনাহগার বান্দাদের জন্য তওবার দুয়ার খোলা আছে। শুনতেছেন ভাইরা, কি আজীব পেয়ারা রসুল চলাচ্ছে, রহমত দয়া তো দেখেন আমাদের প্রতি। যাই হোক, তো আরেকদিন ওই লোক বাইর হচ্ছে এবং আরেক মুসলমান ভাইকে জিজ্ঞাসা করছে, ভাইরে আমার ঘটনা তো এই যে 100 জনকে হত্যা করছি, তা আমার কি তওবা কবুল হওয়া সম্ভব? ওই মুসলমান ভাই সমাজওয়ালা, দিনের বুঝওয়ালা, হ্যাঁ, তিনি এরকম আবেগী মানুষ না। তিনি বললেন যে কেন তওবা কবুল হবে না, হাজার লাখ কোটি গুণা হলো, তারপরে যদি বান্দা তওবা করে আল্লাহ পাকের রহমত বান্দাকে খুঁজতেই থাকে, আপনি তওবা করেন নিঃসন্দেহে কবুল হয়ে যাবে। তবে একটা কথা, সেটা হলো আপনি যে বস্তিতে থাকেন ভাইজান, এই বস্তির দিন রাত মানুষগুলো হচ্ছে পাপে ডুবা, মদ ঘুষ চুরি ডাকাতি মিথ্যা জিনা হত্যা, আর যেখানে নাফরমানি সেখানে আজাব আসতেই থাকে। এইখানে আপনি তওবা না করে একটা কাজ করেন, ওই বস্তিটা ওই এলাকাটা আল্লাহর উলিদে। এই কথাগুলো বলেন কে? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ওই এলাকাটা হচ্ছে আল্লাহওয়ালাদের, আপনি সেই এলাকায় গিয়ে তওবা করেন। ওখানে যেহেতু আল্লাহওয়ালারা দিন রাত রহমতি রহমত বর্ষণ হচ্ছে, ওখানে গিয়ে তওবা করলে জলদি তওবা কবুল এবং আপনার মর্তবাকে সিল হবে, আসার ইচ্ছাতে তওবা কবুল হবে। উনি রওনা হয়ে গেছেন খুশির চোটে, আল্লাহ একটা মজার কথা, একটা মূল্যবান কথা পাইলাম, দিলে লাগছে, দিল সে জো বাত নিকলতি হ্যায় আসর রাখতি হ্যায় পর নহি তাকতে পরওয়াজ মগর রাখতি হ্যায়। অন্তর খুলে লোকটা কথা বলছে, এই অন্তরকে কাঁপাইয়া দিছে, ছুটছেন তিনি যে তওবা করব। রাস্তার মধ্যে অসুস্থ হয়ে পড়ে গেছেন, না যাবই যাবো, হ্যাঁ মাই ইসি মোহসে কাওয়া যাওঙ্গা শরম কো খাক মে মিলাওঙ্গা রো রো কে উনকো মে মানাওঙ্গা আপনি বিগড়ি কো ইউ বানাওঙ্গা, যাবই যাব, আল্লাহ পাকের পথে ছুটবই ছুটব, নিশ্চয় আমি মাফ চাইব, কানতে কানতে আল্লাহকে রাজি করে ফেলব। ছুটছেন তিনি হামাগুড়ি দিয়া, মৃত্যু হয়ে গেছে রাস্তার মধ্যে, পৌঁছতে পারেন নাই আল্লাহওয়ালাদের বস্তি পর্যন্ত। শুনতেছেন ভাইয়েরা? আচ্ছা, এমন ফেরেস্তারা হাজির, রুহ নিয়ে যাবে, কোন ফেরেস্তারা? আর যারা বদকারদের রুহ নেয় ওই ফেরেস্তারাও হাজির, নেককারদের রুহ নেয় সেই ফেরেস্তারাও হাজির। এবারে ওনারা বলেন আমরা নিব, তো বদকার লোক, ওনারা বলেন যে না আমরা নিব, সে তো তওবা করতে আল্লাহ ওনাদের বস্তিতে রওনা হয়েছে। দুই দল ফেরেস্তার মধ্যে ঝগড়া বিতর্ক, এইটা সালিসি করবে কোন চেয়ারম্যান সাহেব? কি কথা বুঝেন না আমার, কোন চেয়ারম্যান বা কোন হাইকোর্টের বিচারপতি বলবেন যে না আপনাদের ব্যাপারে রায় দিলাম? এর কারো উপায় আছে? উভয় দলের ফেরেশতারা আল্লাহ পাকের নিকট গেলেন, গিয়া বললেন যে আল্লাহ এই বন্দার তো পরিস্থিতি এই, আমরা কারা নিব, আমরা কোন গুরুকে রুহ নিব, আপনি ফয়সালা করে দেন। আল্লাহ পাকের আজীব সার, আল্লাহ পাক ডাইরেক্ট কথাটা না বলে বললেন যে এক কাজ করো, তোমরা তোমরা গিয়া দেখো জমিন মাপো, মাইপে দেখো যে ও কি ওই পাপিস চৌধুরী এলাকার নিকটবর্তী রইল নাকি আমার আউলিয়াদের এলাকার নিকটবর্তী হল, যেদিকে নিকটবর্তী ওই দলভুক্ত তাকে গণ্য করো। কি কথা বুঝেন নাই? আল্লাহ পাক এই কথা বললেন কেন? যাতে যে পাপিষ্ঠদের সঙ্গে থাকার কারণে কপাল মন্দ হয়, পরিণতি বিপজ্জনক হয়, সেটা পৃথিবীর মানুষের বুঝে আসে। আর আল্লাহওয়ালাদের নিকটবর্তী হলে কাছে যেতে না পারলো, নিকটবর্তী হওয়াটার দ্বারাও কপাল খোলে, হতভাগা ভাগ্যবান হয়ে যায়, তার জন্য রহমতের দ্বার মুক্ত হয়ে যায়, দুনিয়ার মানুষ যেন সেটা জানতে পারে, সেই পথ অনুসরণ করতে পারে। শুনতেছেন ভাইরা? কি বলবো, আহা কি হলো মানুষদের, অনেক মানুষ এরকম যে ইসলামের কিছু কথা তো সহজে মানতে রাজি হয় আর কিছু কথা কোনো ক্রমে মানতে রাজি হয় না। আপা তুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাযিল, মুমিন তুমি, তুমি আল্লাহর কিতাবের কিছু কথা মানবে আর কিছু কথা প্রত্যাখ্যান করবে, এটাই কি মুমিন হওয়ার তরিকা? ইয়া আল্লাহ ইন্না লিল্লাহ, কি সর্বনাশ অবস্থা আজকে মুসলমানদের অনেকের। শুনতেছেন ভাইরা? আচ্ছা, তো ফেরেশতারা আসলেন, আমাদের পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিন্তু বাস্তবতা ছিল, বাস্তবতা ছিল এই, এই লোকটা তখনও ওই পাপিষ্ঠদেরই বস্তির নিকটবর্তী হয়ে গেছিল, আল্লাহর ওদের বস্তির নিকটে আসতে তখনও পারছিল না, কিন্তু আল্লাহ পাকের রহমত এমনটা দোষে আসছে যে আমার বান্দা আমার আউলিয়াদের এলাকার দিকে, বস্তির দিকে রওনা তো হয়েছিল, শুধু এইটুকুর কারণে এই পরিমাণ রহমতের দিকে মুতাওয়াজ্জিহ হয়েছে। আল্লাহ পাক সে আউলিয়াদের খাতিরে এই বান্দার যে পাপিষ্ঠদের যে এলাকা সেটাকে নির্দেশ করলেন, এই জমিন তুই হট দূর সর। আর আউলিয়াদের বস্তির জমিনকে বললেন আমার এই বান্দার আরো কাছে আসো তুমি। ফেরেশতারা এসে যখন মাপলেন দেখলেন যে আউলিয়াদের বস্তির একদম নিকটবর্তী বান্দা, তখন রহমতের ফেরেশতারাই তার রু নেওয়ার দায়িত্ব প্রাপ্ত হয়ে গেলেন। এইভাবে আল্লাহ পাক এই 100 জন হত্যাকারীকে ক্ষমা করে তাকে জান্নাতে নেওয়ার ইন্তজাম করলেন। হুস্ন কা ইন্তজাম হতা হ্যায়, ইশক কা ইউ হি নাম হতা হ্যায়। আমার প্রিয় বন্ধুরা, এর পরেও যদি আমাদের বুঝে না আসে যে আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখা, উঠা বসা রাখা, মহব্বত রাখা, আসা যাওয়া রাখা, সেটা মানুষের জন্য যে সৌভাগ্যের দ্বার খুলে দেয়, হেদায়তের দ্বার খুলে দেয়, নূরের দ্বার খুলে দেয়, খাস রহমতের দ্বার খুলে দেয়, জাহান্নামকে বন্ধ করে দিয়ে জান্নাতের দরজা খুলে দেয়, এরপরও কি আমাদের বুঝে আসবে না? হ্যাঁ, কবি আলম গুলস্তা আর কবি বীরানা হতা হ্যায় জো হতা হ্যায় বাপা সে তেরে দিওয়ানা হতা হ্যায়। এই জন্য আল্লাহর উলিরা বলেন এই বহুত মানুষ কপাল পোড়া, চোর ডাকাত গুন্ডা পান্ডা মদ খোর এইরকম নিচু শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ ওয়ালাদের সঙ্গে আসা যাওয়া উঠা বসার বরকতে জান্নাতের গেট খুলে গেছে। শুনতেছেন ভাইরা, আল্লাহ তাআলা বুঝ দান করেন আমাদেরকে কি হলো আজকে আমাদের, যে আমরা কোরআনের কথা, দ্বীনের কথা আলেমি দ্বীনদের নিকট থেকে না বুঝা, কিছু এরকম সামান্য পড়ুয়া দুই চার কথা পড়ে এবং বুঝে এসা আবেগী লোকদের থেকে আমরা দ্বীন শিখতে শুরু করি, এটা তো বড় বিপদের কারণ হবে। কারণ পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন হেদায়তের রাস্তা স্পষ্ট ভাষায় ঘোষণা আমাদেরকে জানায় দিয়েছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক বলেন তোমরা আল্লাহকে মানবে, আল্লাহর রাসূলকে মানবে, এবং তোমাদের মধ্যে যারা বিজ্ঞ মজবুত পরিপক্ক ওলামায়ে দীন তাদেরকে মানবে। আল্লাহকে মানার কথা বুঝলাম, রাসূলকে মানার কথা বুঝলাম, তারপরে উলিল আমরি মিনকুম মুসলমানরা তোমাদের মধ্যে যারা যে উলুল আমরি আমার এই দীন সম্পর্কে জানেন বুঝেন ভালোভাবে, উলুল আমর অর্থাৎ উলুল ইলমি ওয়াল ফিকহে যারা উলামায়ে দীন দীনের গভীর বুঝওয়ালা, আর এরা কারা? ফকীহুন ওয়াহিদ আসাদ্দু আলা শয়তান মিন আলফ আবেদ, ওই ফকীহ দ্বীন ওই আলেম দ্বীন যে এই রকম একজন আলেম দ্বীন এরকম হাজার আবেদের চেয়েও তার মর্তবা বেশি শয়তানি কর্মকাণ্ডের বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে, হ্যাঁ না? অর্থাৎ যারা খাঁটি আল্লাহ ওয়ালা আলেমী দিন তো তাদেরকে আল্লাহ পাক উলুল আমর বলছেন, তো তাদেরকে অনুসরণ করতে বলছেন। ওয়াত্তাবি সাবিল আমর আনাব ইলাইয়া, এজন্য আমার পীর মুর্শিদ রহমতুল্লাহ তাআলা বলতেন যে মেরি জিন্দগি কা হাসিল মেরি জিজ কা সাহারা তেরে আশিকু মে জিনা তেরে আশিকু মে মরনা, মুঝে কুছ খবর নহীন থি তেরা দর্দ ক্যা হ্যায় ইয়া রব তেরে আশিকু সে সিখা তেরে সঙ্গ দর পে মরনা, কিসি আহলে দিল কি সোহবত জো মিলি কিসি গো আখতর উসে আ গয়া হ্যায় জিনা উসে আ গয়া হ্যায় মরনা। আমার শেখ রহমতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ ওয়ালাদের পুরা জিন্দগির নির্যাস এতটুকু যে আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা, তাদের সঙ্গে বসা, তাদের থেকে শেখা, তাদের তরবিয়ত নেওয়া, তাদের দোয়া নেওয়া, এইভাবে জান্নাত পর্যন্ত পৌঁছা। কি শুনতেছেন ভাইরা? হযরত খাজা আজিজুল হাসান মুরজুব রহমতুল্লাহ এর ভাষায় মুঝে সহল হো গই মঞ্জিলে কি হাওয়া কে রুখ ভি বদল গয়ে তেরা হাত হাত মে আ লাগা তো চিরাগ রাহ কে জল গয়ে। হে হাকিমুল উম্মত, আপনার মতো কামের উলির সঙ্গে উঠা বসার বরকতে জান্নাত পর্যন্ত পুরা রাস্তা একদম আলোক দীপ্ত মনে হচ্ছে। শাহ আব্দুল গনি পূর্ব রহমতুল্লাহ বলছিলেন মিয়া যদি কোনো আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক হয়, মহব্বত হয়, উঠা বসার তৌফিক হয়, তো জান্নাতের রাস্তা খালি সহজ হবে না, মধুময় হয়ে যাবে, ইনশাআল্লাহ মজাদার হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। আমি যে আয়াত শরীফ পড়ছিলাম কোরআনে কারীমের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই আয়াত পাক তাফসীরে তাফসীরে মাযহারীতে লিখছেন যে আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু যেটা বলেন এ অর্থ কি? ইবনে আব্বাস এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে বর্ণিত এই তাফসীর বলেন যে আই ইউতাফা লা ইউসা আই ইউতা ফালা ইউসা ওয়াই ইউজকারা ফালা ইউসা যে দুনিয়ার যে কোনো প্রান্তে থাকো, যেখানেই থাকো, যে হালে থাকো, আল্লাহর হুকুমের অধীন থাকো, এক মুহূর্তের জন্য নাফরমানিতে লিপ্ত না হও। কিন্তু একই উন্মত থানবী ব্যাখ্যা করে বলছেন, আমার মুসলমান ভাই, আল্লাহর ফরমাবরদার বন্দা থাকা এমনটা সহজ যেমন সবসময় উজুর সঙ্গে থাকা সহজ। তার মানে উজু ছুটলে আবার উজু করলে তো উজু আবার তো আসে, তোমাকে বেউজু কেউ বলবে না। অনুরূপ তুমি আল্লাহর হুকুমের ফরমাবরদার বন্দা, আল্লাহর ফরমাবরদার বন্দা, হঠাৎ ভুল হলো তওবা করো, আবার তুমি ফরমাবরদার বন্দা। হ্যাঁ, তুমি মুত্তাকি, গুনাহ হয়ে গেছে তওবা করো মাফ চাও, আবার তুমি মুত্তাকি বান্দা। শুনতেছেন ভাইরা, হামনে তাই কি ইস তরে সে মঞ্জিলে গির পড়ে, গির কর উঠে, উঠ কর চলে। শাহ রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে আল্লাহ ওয়ালারা এইভাবে আল্লাহকে পাইছে, আল্লাহকে রাজি করছে, আল্লাহ পর্যন্ত পৌঁছতে, যে আল্লাহর কাছে চলতে থাকছেন আল্লাহর সন্তুষ্টির পথে, আবার ভুল ত্রুটি হয়ে গেলে, বারংবার এক্সিডেন্ট হয়ে গেলে বারংবার তওবা করছেন, বারংবার ফিরছেন, বারংবার নিজের সংশোধন করছেন, এভাবে তারা আল্লাহকে পেয়ে গেছেন, আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছেন, জান্নাত পর্যন্ত পৌঁছে গেছেন। একই পথ আমরাও অনুসরণ করব, আমরাও সেভাবে ইনশাআল্লাহ সফলতা অর্জন করব। আল্লাহ আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। সর্ব অবস্থায় আল্লাহ পাকের শুকর গুজারি করা, না শুকরি না করা। ওয়ায়ুজ করা ফালা ইউনসা, দুনিয়ার যে কোনো জায়গাতে থাকি আল্লাহকে ইয়াদ রাখি, আল্লাহকে ভুলে না যায়, এক মুহূর্তের জন্য গাফলতের মধ্যে না থাকি। এই যে দুইটা ধ্বংসের পথ, একটা হচ্ছে মাসিয়ত, আরেকটা হচ্ছে গাফলত, নাফরমানি করা অথবা আল্লাহ থেকে গাফেল থাকা, দুটোই বিপদজনক। আল্লাহ তাআলা দুটো পথ পরিহারের তৌফিক দান করেন। আমার প্রিয় বন্ধুরা, আমার শেখ রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমার মুসলমান ভাইরা, যদি সহজে তুমি জান্নাতের রাস্তা হাঁটতে চাও, কোন আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক কায়েম করো, এতে হয় কি, গুনাও ছুটে গাফলতও ছুটে। এই কথা বুঝতেছেন ভাইরা? এখন কেউ যদি বলে আমার তো এখনো গাফলতে ছাড়ে না, একটু সমস্যা, তো কি করব। কি শুনতেছেন ভাইরা? হ্যাঁ, যে আমি তো এখনো ভুল ত্রুটি করি ভাই, আমার গাফলতি, ভুল হলে তওবা করি। আর গাফলতি আজীব কথা, হযরত ইমাম রব্বানী মাওলানা রশিদ আহমদ গুঙ্গুর রহমাহুল্লাহর মতো এত বড় মজবুত মানুষ, তিনি বলেন আল্লাহ কা জিকির গাফলত কে সাথ ভি আসর কিয়ে বগায়র নেহি রহতা। তুমি যদি আল্লাহর জিকির করো, আল্লাহর বন্দেগি করো, এখনো গাফলত ছুটে নাই, এটাও ইনশাআল্লাহ তোমাকে একটা সফল কামিয়াবি দেখাই দিবে, ইনশাআল্লাহ তোমাকে কামিয়াবি পর্যন্ত পৌঁছেই দিবে। এটা আমি বলতাম বটে, এত বড় আলেম দ্বীন বলছেন কারণে, কিন্তু আমি আশ্চর্য হলাম যে সেদিন আমি হাদিসের কিতাব দেখতে দেখতে দেখলাম যে হুবহু আলফাজগুলো এই মুহূর্তে মনে নাই, একদম অবিকল এইভাবে একটা হাদিস শরীফ পেলাম। কি কথা বুঝতেছেন ভাইয়েরা? যে গাফলতের হালতেও যদি আল্লাহর জিকিরে মশগুল থাকে মানুষ, কখনো গাফলত কখনো জিকির, যে এখনো গাফলত ছুটে নেয় কিন্তু জিকিরও ছাড়ে না, এই জিকিরও তাকে একদম কামিয়াবির মঞ্জিল পর্যন্তই পৌঁছে দেবে। ওয়া ভাই সুবহানাল্লাহ, সহজ কথা যে আমরা আল্লাহ পাক নিজ দয়া ঈমান নসিব করছেন, এখন গুনাহ থেকে বাঁচি, আর গুনাহ হয়ে গেলে দেরি না করি তওবা তিল্লা করি মাফ চাই, তাহলেও কামিয়াবি ইনশাআল্লাহ। তার কি কথা বুঝেন নাই? আর এই এরকম কামিয়াব জিন্দগি বানানোর সহজ রাস্তা আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসা করা। আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসার বরকতে মানুষ গুনাহ থেকেও বাঁচার রাস্তা সহজ হয়, গাফলত থেকে পরিত্রাণের পথও সহজ হয়, গোমরা লোকদের এবং গোমরাই থেকে হেফাজতেরও রাস্তা নিশ্চিত হয়। আল্লাহ আমাদের তৌফিক দেন এবং কবুল করেন। আমাদের কিশোরগঞ্জের পীর সাহেব হযরত মাওলানা ইসমাইল সাহেব দাওয়াত বরকাতুম, আল্লাহ পাক ওনার হায়াতে বেশুমার বরকত দান করেন। এই অঞ্চলে ওনার দ্বারা কত বড় খেদমত হচ্ছে যে ওনার উস্তাদরা ওনার উপর খুশি। হযরত মাওলানা আনোয়ার শাহ সাহেব দাওয়াত বরকাতুম তাদেরই হাতে লালিত পালিত এই এই মাওলানা, এই আল্লাহওয়ালা, ঠিক কিনা? এখনো শাহ সাহুদেরকে দেখেই ওনাকে ডাকবে ইসমাইল, মানে একজন আলেম, একজন পীর সাহ, সেদিকে কোনো খেয়াল নেই, মানে এতটা মহব্বত এবং স্নেহে তাদের হাতে লালিত পালিত এখনো তিনি। এই উস্তাদদের দোয়া, বুজুর্গানের দিনের দোয়ার বরকতে আল্লাহ পাক ওনার প্রতি মেহরবানি করছেন যে ব্যাপকভাবে সারা দেশব্যাপী, বিশেষ করে এই অঞ্চলে যে মস্ত বড় খেদমত হচ্ছে, আল্লাহ তারা উত্তরোত্তর আরো বড় থেকে বড় খেদমতের তৌফিক দান করে। এটা মামুলি বিষয় না, এটা মস্ত বড় ব্যাপার। যে এইভাবে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ বান্দাদের সিলসিলায় জুড়ে রাখা এবং হেদায়েতের পথ দেখানো, সুন্নতের পথে জুড়ে রাখা এবং তাদেরকে কোরআনে পাকের তালিম, নামাজের তালিম, সুন্নতের তালিম এবং পাক না পাক বুঝা, উজু গোসল ইত্যাদি সবকিছু শিক্ষা দেওয়া, মানে একজন মুসলমান সহজভাবে যাতে দিনের উপর চলতে পারে সেই বিষয়টার তরবিয়ত। এই জন্য এই তিন দিনের তরবিয়ত জলসাটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের দিনী প্রতিষ্ঠানগুলো, দিনী মাদ্রাসাগুলো যদি এই খেদমতটা করতে পারে যে একদিকে মাদ্রাসার মধ্যে যে কোরআন সুন্নার কামিল মুকামাল তালিম হবে, তারই পাশাপাশি প্রতিটি মাদ্রাসার পক্ষ থেকে এরকম সাধারণ মুসলমান ভাইদেরকে দিন শিখানোর মাঝে মধ্যে ইন্তজাম হবে, তাহলে ইনশাআল্লাহ এই মাদ্রাসাগুলো পূর্ণভাবে নিজের উদ্দেশ্যে কামিয়াব হবে এবং এই গুমরা লোকেরা মানুষদেরকে গুমরা করার এই সুযোগটা এমনভাবে এইরকম আর থাকবে না ইনশাআল্লাহ তাআলা। হক্কানি উলামাদের দ্বারা ব্যাপকভাবে সমাজের দিনের কাজ হইতে থাকবে। হযরত হাকিম উল উম্মত ফারুক রাহমাতুল্লাহি বলতেন, আল আব্দুর রব্বানি কিতাবের মধ্যে ওয়াজের মধ্যে আমি দেখছিলাম যে উলামায় দিন শুধু মাদ্রাসার মধ্যেই দিন শিক্ষা দেবেন এমনটা না হয়, বরং তারা যেন সমাজের মুসলমানদের মধ্যে দিন পৌঁছানোর ফিকির করেন। এবং হযরত থানুই বলতেন যে মাদ্রাসা খালি এলমে দিন শিক্ষা দানেরই ক্ষেত্র না হয়, কেন্দ্র না হয়, বরং এখানে যেন লোকদেরকে পূর্ণভাবে আখলাক ওয়ালা আল্লাহ ওয়ালা বানানোরও চেষ্টা ফিকির অব্যাহত থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে কবুল করেন, সেভাবে তৌফিক দান করেন এবং হযরত মাওলানাকে আরো বেশি বেশি তৌফিক দেন, সেহত দেন, আফিয়তের বরকত দেন এবং তামাম রুকাওয়াট দূর করেন, আমাদেরকে এভাবে খেদমতের জন্য আল্লাহ কবুল করেন। বাস ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীর কেল। আমি আজকে মানে এতটা অস্বস্তি অসুস্থতা অনুভব করতেছিলাম, এখানে আসার পর আমি বলতেছিলাম এখানে কামরা বিষয়গুলো আমাদেরকে আসছে, উনি বলছেন কি করব বুঝতেছি না, মুশকিল লাগে, মন চাইতেছিল যে কম্বল গাজে একটু ঘুমিয়ে যায়। এর মধ্যে শুনতেছিলাম যে ওনাকে ডাক, কিন্তু ওনারই দোয়ার উসিলাতে আমার শায়খ রহমুল্লাহর বরকত আল্লাহ পাক এত মেহরবানি করছেন, কিছু কথা বলার তৌফিক হয়েছে। আপনারা দোয়া করেন যে আল্লাহ আমাকেও মাফ করে দেন, ইসলাহ করে দেন, আল্লাহ ওয়ালা বানিয়ে দেন এবং আমাদের সকলের আওলাদ ফরজন্দ ঘরওয়ালা দোস্ত আমার মুহিবিন সকলকে খাটি আউলিয়া সিদ্দিকিনের মধ্যে কবুল করেন। আপনি দোয়া করেন আচ্ছা দোয়া করেন ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা ওয়াফির লানা ওয়ারহামনা, আল্লাহুম্মা আফিনা ওয়াফু আন্না, আল্লাহুম্মা কুল্লানা ওয়াজআলনা লাক, আল্লাহুম্মা কুল্লু খায়রিন লিকুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাহ, আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা واجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. رب اغفر وارحم وأنت خير الراحمين. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم إنا نسألك العفو والعافية، اللهم إنا نسألك تمام العافية، اللهم إنا نسألك الدوام العافية، اللهم إنا نسألك الشكر على العافية. ربنا أعنا بالعلم وزيننا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية. مفلسان ما مضاد الكويت شيخا لله جمال الود، شيخا لله جمال الود، شيخا لله جمال الود. مفلسان ما مضاد مفلسان مفلسان ما مضاد الكويت شيخا لله جمال الود، شيخا لله جمال الود. دست وفشا جانب زمیل ما، دست وفشا جانب زمیل ما، آفری بر دست و بر بازوی تو، آفری بر دست و بر بازوی تو، آی خدا ای ما تا با با رحم کن بر اون رفتا بر جبا রাম কুন্দর অগ্নি রফতা বর্দ রাম কুন্দর অগ্নি রফত شکر گزاری ہوں دے کہ نصیب فرما اپنے نعمت کا اپنے حکم بن توفیق دان کرے اللہ مدر کا اکابر طریق پر زندہ رکھے نہ اکابر طریق پر مدر موت منظور فرمان اللہ جار جی کو مشکل ہے اپنے آسان فرمان سب پریشانی تھی کہ نہ جات دین سب بپدا مت کے حفاظت کریں درگھٹنا ایکسیڈنٹ کے حفاظت کریں اللہ عافیت اور عزت ساتھ رحمت و برکت ساتھ زندگی دین اللہ جو تو دن زندہ رکھیں اپنے بنا زندہ رکھیں عافیت اور حالت زندہ رکھیں برکات اور مدد زندہ رکھیں جو کل دنیا تھی اٹھائیں اپنے خوشی ساتھ اٹھائیں آہ যখন দুনিয়ার থেকে উঠে আপনার খুশি হালতে, আপনার সন্তুষ্টির সাথে আফিয়তে হালতে আপনি দুনিয়ার থেকে উঠেন, আল্লাহ এই মজলিসকে মাহফিলকে আপনি কবুল ফরমান, এই তরবিয়তে জলসাকে সব কিছু কামিয়াব ফরমান, আনে ওয়ালাদের সকলকে কবুল করেন, আল্লাহ যারা মেহনত করেন ওয়ালা একদম করেন ওয়ালা, বিশেষভাবে হযরত মাওলানার হায়াতে আল্লাহ আপনি বহুত বরকত দান করেন, ইলমানা মাওলানা মুখারতরা জাহেরি বাতিল তারা প্রিয়ত আজমে নসিব ফরমান, বেশি বেশি আপনার বান্দেগানের নফার আরো সুরত পয়দা ফরমান এবং শরফে কবুলিয়ত নসিব ফরমান, সমস্ত মুসলমান ভাইদেরকে কবুল করেন, যারা এখানে কথা বলেন শুনেন সহযোগিতা করেন সকলকে কবুল করেন, সকলকে দুজনে পুরস্কৃত এবং সম্মানিত করেন, সাদত মন্দ হিসাবে কবুল ফরমান, তমাম দোয়া মোনাজাতকে রহমতুল আলমিন সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল ফরমান। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين صلى الله عليه وسلم